FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
Oh yes, you are listening to Radio Food Theory FM. Ami Rasel achi sathe ebong shuru hoye gelo Food FM ghurite shomoy exactly sokal rat 11ta beje 59 minute ebong ajke apnara shobai janen je shukrobar ebong 13 tarikh ekshathe ar shukrobar ar 13 tarikh ekshathe mane Food FM hobe jomjomat ebong shei sathe puro dhaka shohorei ajke kom beshi sara din brishti hoyeche এবং আমি জানি না যে ঢাকার বাইরে অন্যান্য সব জায়গার কি অবস্থা, তবে আপনারা জানাতে পারেন আমাকে সেটা। এবং এই বৃষ্টির রাতে ভূত এফএম সবসময় খুব জমজমাট হয়ে ওঠে, আপনারা সবাই জানেন সেটা। তো যাই হোক, আমার মনে হয় যে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন পুরোটা সময় অনেক এনজয় করবেন আমাদের সাথে, এবং আশা করবো যে আজকের ভূত জমজমাট হবে। ফ্রাইডে দ্য 13th নিয়ে অনেক ধরনের কথা আছে এবং অনেকের অনেক ধরনের এটা নিয়ে ভাবনাও আছে। অনেকে মনে করেন যে এটা জাস্ট কথার কথা, অনেকে আবার অনেক কিছু বিশ্বাস করেন, অনেকের কাছে এই জিনিসটা একেবারেই নতুন, অনেকে অনেক আগে থেকে জানেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন, আমি বাংলাদেশি বলবো, আমি বলবো যে ফুটির লিসেনার যারা দেশের বিভিন্ন দেশে আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছেন, আপনারা জানেন এই কালচারের সাথে বা এই ব্যাপারটার সাথে আপনারা অনেক বেশি পরিচিত। ফ্রাইডে দ্য 13th-এ অনেক ধরনের কথা কানাকানি হয়, তো এটা নিয়ে আমাদের একেবারেই কোনো ধরনের কোনো মানে বাংলাদেশের মানুষ অন্তত এটা নিয়ে কোনো ধরনের কোনো মাথা ব্যথা নাই এবং কোনো বিশ্বাসও নেই। এবং কিন্তু আমরা মানে সেই ব্যাপারটা সম্পর্কে জানতে পারি এবং সেগুলো নিয়ে যে সমস্ত কথা হয় সে সমস্ত কথা আমরা আগেও শুনিয়েছি, সেই ফাইলটা আমরা আজকেও একবার শোনাবো। আপনারা সবাই শুনে নিন, এবং যারা শুনেননি তারা, এবং যারা শুনেছেন তারা আরও একবার মিলিয়ে নিন। আমি প্রত্যেকবার যখনই ফ্রাইডে দ্য 13th হয় তখনই আমি এই জিনিসটা প্লে করি এবং আমার খুব মজা লাগে। এবং আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তারা তো কিছুক্ষণের মধ্যে শুনবেনই। এবং ফ্রাইডে দ্য 13th বা শুক্রবার এবং 13 তারিখ এই দুটো খুব সচরাচর কিন্তু হয় না, মানে খুবই কম হয়। এই বছরে কয়টা হচ্ছে সেটাও আমাকে লিখে দিতে পারেন, তার আগে জানিয়ে দিই আমাদের কীভাবে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি কমিউনিকেট করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে। ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম @radiofoodtheory.fm, which is bhutfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, আপনাদের ব্যাপার। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.foodtheory and www.facebook.com/bhutfm.rasel। আর এছাড়াও আমাদের একটা টুইটারে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, রাসেল আন্ডারস্কোর ভূত এফএম পেয়ে যাবেন, এবং সেখানে খোঁজ করলে আপনি খুব সহজে সেটা পেয়ে যাবেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এই বছরে তো আজকে 13 সেপ্টেম্বর, ফ্রাইডে দ্য 13th আপনারা সবাই জানেন, এছাড়াও এই বছরে ফ্রাইডে দ্য 13th আছে ডিসেম্বরের 13 তারিখে, ওই দিনও শুক্রবার। তো যাই হোক, আমরা প্লে করি এবং আমার বলবো যে ডোন্ট টেক ইট টু সিরিয়াসলি। আমার কাছে মনে হয় যে মানে এটা সিরিয়াসলি না নেওয়াটাই বেটার। আমি তো কোনো কিছু সিরিয়াসলি নিতে বলবো না, কারণ আপনি যেটা বিশ্বাস করেন সেই বিশ্বাসটা আপনার মাথার ভেতরে এক ধরনের আশঙ্কা তৈরি করে, তো সেই ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখবেন। আমাদের ব্রেইন কিন্তু অনেক শক্তিশালী এবং আমাদের ব্রেইন আমাদেরকে দিয়ে অনেক কিছু বিশ্বাস করায়, অনেক কিছু আমরা ব্রেইনকে যদি বলি, ব্রেইন সত্য মিথ্যা কোনো কিছু বিচার না করে অনেক সময় সেটা বিশ্বাস করে ফেলে। সেটা নিয়ে আমি অন্য আলোচনায় যাব এবং এখানে অনেকের তর্কও থাকতে পারে, বিতর্কও থাকতে পারে। আমি প্লে করি ফাইলটা, আশা করছি আপনাদের ভালো লাগবে, যারা নতুন শোনেন শুনছেন এবং যারা পুরনো তাদের কাছেও ভালো লাগবে আশা করব।
ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13। সব কিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য 13 সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। আর যদি সত্যি এই দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য 13 অশুভ। কেউ বিষয়টি স্রেফ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এদিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন, বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য। আমরা আমাদের কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটির সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলেন।
ফ্রাইডে দ্য 13 তো একটা হরর ফিল্ম, ওই যে জেসন, ওই জেসনের মুভিটা, তাই না?
Friday the 13th, I don't know, I'm actually history ta jani na, but I'm just jani je Friday the 13th mane kono ekta kufa ache definitely, so yeah.
Friday the 13th, eta abar ki?
Normally Friday আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন, আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি এই দিনটাকে, কিন্তু যখন 13th এটার সাথে অ্যাড হয়, 13th ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়, ভয় লাগে। স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে, আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার, তো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক।
ফ্রাইডে দ্য 13th তো ব্ল্যাক ফ্রাইডে, না না এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না। দিস ইজ বেসিক্যালি ওয়েন জিসাস ওয়াজ ক্রুসিফাইড।
জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানে দিনটিকে দায়ী করা। এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কিভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকেই এই দিনটিকে সবাই অশুভ হিসেবেই ভেবে রাখে। উদাহরণ হিসেবে প্রথমে আসে যীশুখ্রিস্টের লাস্ট সাপারের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশুখ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানেন। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13th অক্টোবর 1307 70 নাইট টেম্পলার্স ফ্রান্সে কিং ফিলিপ দি 4th দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাই বা বাড়ানো। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এটি প্যারাস কে বিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে ও মাই গড নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো একটা ভয়, ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দা ভিঞ্চি কোডে, বা জন জে রবিনসনের 1989-এর যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, বা মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে দি আকাস্ট কিংস, এই মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই যে ফ্রাইডে দ্য 13th সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশনগুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত থমাস ডব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13th এর কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন অসুধ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয় রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা।
Flip side of Friday the 13th.
1993-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায় তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণে অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকেন, ড্রাইভ করলেও সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। অনেকে মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস, একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন। 12 months of the year, 12 hours of the clock day, the 12 deities of Olympus, 12 tribes of Israel, 12 apostles of Jesus, 12 signs of the zodiac, the 12 years of the Buddhist cycle. অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেঁটে দেখতে চাই না, কেন 13 মানে খারাপ, অশুভ। এটি কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইতালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th কে। গ্রিকরা মনে করে টিউজডে দ্য 13th হচ্ছে অশুভ। দিনটির ওপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ার এর প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয়ের কিছু নাই, অনেক ধর্মে অনেক দেশেই 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 6th প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7 বাই দেবে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7 কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের MTV ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতোই, আই ওয়াজ বর্ন অন দ্য 13th, আই টার্ন 13 on Friday the 13th. My first album went solo in 13 weeks. My first number one song had a 13-second intro. কি করা যাবে কি করা যাবে না, Friday the 13th কে বলা হয় দ্য মোস্ট widespread superstition. আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন। ঘরের ভেতরে ছাতা, হ্যাঁ, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। ওকে, সারপ্রাইজ। চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়ার থেকে বিরত থাকতে বলেন কেউ কেউ। আর কেউ নন, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন, দি ইনকনসিস্টেন্ট মুন, দ্যাট মান্থলি চেঞ্জেস ইন হার সার্কেল অরব, লেস দ্যাট দাই লাভ প্রুভ লাইকওয়াইজ ভেরিয়েবল, বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি। বুঝছেন তো কোনটা? বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13 কম অনেকে বলেন রাখতে আর কি এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলস ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শুন উঠতে চান সেই পাশ দিয়ে, বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক, এমন আরও অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন, ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারাচ্ছন্ন? সত্যি তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার, এটি একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন, পরামর্শ একটাই, এই দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস এইসবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল।
আপনার ব্যাপার।
ইয়েস, বিশ্বাস করা বা না করাটা হল আপনার ব্যাপার। এবং আমি দেখছিলাম যে টুইটারে অনেকে লিখছেন যে অনেক কিছুই মিলছে। তো যেমন আমি দেখছিলাম একটু আগে, একটা না পড়লেই না, এস আর রাজ তিনি বলছেন যে অনেক কিছুই মিলছে। তো এরকম অনেক কিছুই অনেক কিছুর সাথে কিন্তু এমনি এমনি মিলে যায়, সুতরাং সেটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। আর আমি একটা জিনিস বলবো যে আমাদের ভূতাত্ম কিন্তু এইরকম একটা 13 তারিখ শুক্রবারে শুরু হয়েছিল। তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকের যে ঘটনাটা আছে, প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভূতাত্ম। এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এইটা ভেবে যে আপনারা অনেক মজা পাচ্ছেন, এবং সেই সাথে আমাদের যারা ছবিগুলো দেখেছেন টুইটারে এবং ফেসবুকে তারা নিশ্চয়ই অলরেডি জেনে গেছেন যে আজকে আমাদের কিছু স্পেশাল গেস্টও রয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন আফরান ভাই। সো আমরা কিছুক্ষণ পরে তার কাছে যাব, তার আগে একটা ঘটনা শুনে আসবো। সেই ঘটনাটি অবশ্যই আপনাদের ইমেল করা, এবং সেই ঘটনাটি আমি এই মুহূর্তে পড়ে শোনাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, এটা একটু মানে ডিফিকাল্ট পড়া আমার জন্য, তারপরে পড়ছি কেন সেটা আপনি বুঝতে পারবেন, উনি নিজেই লিখে দিয়েছেন। ফার্স্ট অফ অল সরি ভাইয়া, বাংলিশ, বাংলা প্লাস ইংলিশে মেইল করার জন্য, কারণ আমি বাংলা লেটার্সে খুব বেশি কমফোর্টেবল না। স্পেলিং মিস্টেক বা রিডিং এ প্রবলেম হলে কাইন্ডলি মাফ করে দেবেন, কজ অল দো আমি বাংলাদেশের সিটিজেন, আমি ছোট থেকে দার্জিলিং এ স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করি। প্রেজেন্টলি আমি ওখানে আছি, সো স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার জন্য পসিবল না। আজকে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই ভূতাত্মের সাথে, সেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি ইন স্কুল, নেমটা মেনশন করলাম না, ইন কুরসিয়াং অ্যারাউন্ড 2012, তখন আমি ক্লাস 7 পড়ি। ঘটনাটা হরর কিনা জাজ করতে পারবো না, বাট আমি যা এক্সপিরিয়েন্স করেছি আগে ওয়াজ লাইক রিয়েলি স্কেরি ফর মি। বাইরে থেকে দেখে হিলস যতটাই সুন্দর লাগে, তার গভীরে জঙ্গলে কিন্তু তার ঠিক মানে তার ঠিক অনেক বেশি ভয় আর রহস্য ভরা থাকে। কুশিয়াং টাউনে খুব পরিচিত একটা হরর প্লেস ওয়েস্ট বেঙ্গল, এই টাউনটাই যদি আমরা জানি এটা চায়ের জন্য বিখ্যাত। আচ্ছা, আমরা কিন্তু ঘুরতেও চাই, এবং যারা দার্জিলিং গেছেন তারা জানেন যে মাঝখানে একটা প্রথম যে জায়গাটা আসে সেটা হচ্ছে মানে সবাই বলে যে এটা একটা দেখার মতো জায়গা বা একটা, সেটা হচ্ছে কুশিয়াং, একটা ভিউ পয়েন্টও আছে। আচ্ছা, তারপরে তিনি লিখছেন আমি কুশিয়াং ক্লাস 1 থেকে পড়াশোনা করলেও ওই স্কুলে ক্লাস 4 অ্যাডমিশন নেই, দ্যাট ওয়াজ 2009 to 2011, এই ইয়ারগুলো খুব ভালোভাবে কাটে এবং কেটেছিল। কিন্তু সমস্যা শুরু হলো যখন 2012 আমাদের গার্লস উইংটা নতুন বিল্ডিংয়ে শিফট করা হলো। ওই বিল্ডিংয়ে আগেও অনেক স্টুডেন্ট ছিল, বাট আই এম নট শিওর এনি ওয়ান এলস এক্সপিরিয়েন্সড সাচ নাইটমেয়ার্স অর নট। হিলসে উইন্টার মান্থগুলো খুব ঠান্ডা হওয়ার কারণে 3 মান্থস নভেম্বর টু ফেব্রুয়ারি হলিডে থাকে। সো আমরা যখন উইন্টারে হলিডেজ শেষে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি স্কুলে ব্যাক করলাম, আফটার রিচিং আমাদের বলা হলো যে হলিডে 1 উইক এক্সট্রা এর জন্য এক্সটেন্ড করা হয়েছে ডিউ টু কন্টিনিউয়াস স্ট্রাইক ইন হেলথ। ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন আমি অ্যান্ড 3 মোর বাংলাদেশি স্টুডেন্ট 1 সপ্তাহ আগে স্কুলে পৌঁছে যাই। ওভারঅল আমরা 7 জন ছিলাম এন্টায়ার বিল্ডিংয়ে, 4 স্টুডেন্টস, একজন ম্যাট্রন অ্যান্ড প্রিন্সিপাল স্যার অ্যান্ড আচ্ছা আর এবং বিল্ডিংটা ছিল 4 তলা, ফার্স্ট ফ্লোর ডাইনিং অ্যান্ড অফিস, সেকেন্ড ফ্লোর ক্লাসরুম, 3rd ফ্লোর ডরমেটরি, 4th ফ্লোর অডিটোরিয়াম। সো আমরা স্কুলে ঢুকে ডরমিটরিতে নিজেদের বেডগুলো অ্যারেঞ্জ করে নিলাম, দেন অ্যাজ পার আওয়ার রুটিন ডিনার করে অল অফ টু বেড। তারপর থেকে শুরু হলো কিছু অবাস্তব ঘটনা। 4th ফ্লোরে যে অডিটোরিয়ামটা ছিল ওখানে তখনও কিছুই শিফট করা হয়নি, ইট ওয়াজ এন্টায়ারলি এমটি। বাট রাত ঠিক 2:45 যখন আমরা সবাই একটা সাউন্ড পেলাম, ইট ওয়াজ লাইক 4th ফ্লোরে কেউ অনেক জোরে জোরে ফার্নিচার মুভ করছে। উই হ্যাড ফোর জার্মান শেফার্ড ডগস, যাদের রাতে আনচেইন করা থাকতো, এবং ফলোড বাই দ্য নয়েজ দোজ ডগস স্টার্টেড বার্কিং অডিটোরিয়ামের দরজার সামনে। আমাদের ওয়ার্ডেন আর প্রিন্সিপাল স্যার রাশ টু দ্য অডিটোরিয়াম অ্যাজ সুন অ্যাজ তারা দরজা খুলল, দ্য সাউন্ড ওয়াজ গন, আর পুরো বিল্ডিংটা ওয়াজ সাইলেন্ট। তো অডিটোরিয়ামে লাইট অন করে আমরা দেখলাম যে কিছু সেখানে কিছুই ছিল না, ডগস অলসো স্টপ বার্কিং, কুকুর তখন ডাকছিল না, অ্যান্ড ওরা সবাই লক করে, ওরা সব কিছু লক করে যে যার রুমে ফিরে চলে যায়। আমাদের অলরেডি গুজবাম্প স্টার্ট হয়ে গিয়েছিল। নেক্সট মর্নিং সব ঠিক রুটিন ওয়াইজ ডে ফলো করলাম, দেন আসলো আবার সেই রাত, আমরা অল অফ টু স্লিপ, আবারও দুটা 45 মিনিট আমি ভয়ঙ্কর বিল্ডিং কাঁপানো সেই সাউন্ডটা। উই আর অলরেডি নাও রিয়েলি স্কেয়ার্ড, অ্যান্ড এমন চলতে থাকলো যে লিটারেলি এভরি ডে আনটিল ফোর্থ নাইট। অন ফোর্থ নাইট আমরা এইবার নতুন কিছু শুনলাম, যেটা ছিল মেয়েদের নুপুরের সাউন্ড, আমরা যেটাকে বলি ঘুঙুর। সাউন্ডটা এমন ছিল লাইক কেউ ওটা পরে পুরো অডিটোরিয়ামটা ক্রস করছে, অ্যান্ড স্টেয়ার্স দিয়ে নিচে এসে আমাদের ডরমিটরি এরিয়াতে এন্টায়ারলি হাঁটাচলা করে ব্যালকনি দিয়ে চলে যেত, এবং তারপর এসে আমাদের ডরমিটরিতে, আচ্ছা তারপর সাউন্ডটা আর পাওয়া যেত না। আমরা এমন শুনতে শুনতে উই গট ইউজ টু ইট, এখন তো আর ভয় মানে অতটা ভয় লাগতো না। আস্তে আস্তে সব স্টুডেন্টরা ব্যাক করে, দেন উই আর স্লাইটলি রিলিভড, এবং আর্লি আফটার ওয়ান মান্থ শুরু হলো আরো ভয়ঙ্কর কিছু। আমাদের ডরমিটরিতে দেয়ার ওয়ার বাঙ্কার্স, বাঙ্কার বেডস, এবং আমাদের বেডটা ছিল ওপরের বেড, একদম জানালার সাথে অ্যাটাচড, আর সব বেডের পাশেই একটা করে এমটি বেড রাখা ছিল, যাতে করে হচ্ছে আমরা সো দ্যাট উই ডোন্ট গো স্লিপ অ্যাট নাইট। তো উইন্ডোর সামনে বেড পাওয়াতে আই ওয়াজ হ্যাপি। বেশিরভাগ রাতেই কার্টেনটা মুভ করে হিলস এর ছোট ছোট লাইট গুলো দেখতে ভালোই লাগতো, দেখতে দেখতে মাঝে মাঝে জানালা খুলে রেখে ঘুমিয়ে পড়তাম। এমনই একদিন রাতে জানালাটা খুলে কার্টেন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙলো যখন একটা ঠান্ডা শিরশিরানি বাতাস ঘাড়ে লাগলো। জানালার দিকে তাকাই, দেখি অনেক লম্বা একটা শ্যাডো পর্দাটা হাত দিয়ে সাইড করে উঁকি মারছে। আমি তাকানোর সাথে সাথে দ্য থিং লেফট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড। বাইরে ব্যালকানিতে ওটা কি ছিল দেখার সাহস হয়নি। আমি আস্তে করে মাথাটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে ভগবানের নাম নেওয়া স্টার্ট করলাম। এইটুক টাইমে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘেমে জামা কাপড় ভিজে গেছে, স্টিল আমি একটা আঙুলও বাইরে বের করার সাহস পাইনি। এইভাবে রাত কাটল। পরদিন সকালে আমি অনেক ভাবলাম, দেন সবকিছু ভেবে সিদ্ধান্ত নিলাম যে ওটা কোনো হিউম্যান হওয়া ইম্পসিবল, বিকজ বাঙ্কার বেডের ওপরে বেডগুলো লিটারালি 8 to 9 feet উঁচু হয়, অ্যান্ড তার ওপর দিয়ে উঁকি মারার মতো মানুষ আমাদের স্কুলে কেউ নেই। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ নো ওয়ান হ্যাজ অ্যাক্সেস টু দ্য ব্যালকনি। আই ওয়াজ টেরিফাইড নাও। নেক্সট নাইট ঠিক 2:45 ঘুম ভাঙল, দেন ধীরে দেয়ার ওয়াজ আ সিরিজ অফ সাউন্ড, একটানা অনেকগুলো শব্দ হচ্ছিল যা প্রতিদিনই শুনতে পেতাম, লাইক ফার্স্ট ফার্নিচার নাড়ানোর শব্দ, বিকট সাউন্ড, এরপরে সেই ঘুমুর বা নুপুরের শব্দ, এবং সেই মানে ফলোয়িং দ্য সেম প্যাথ অডিটোরিয়াম দিয়ে হেঁটে ব্যালকনিতে মিলিয়ে যাওয়া। এই অকারেন্সে ফিউ উইকস পর, কয়েক সপ্তাহ বাদে আবার এক রাতে 2:45 ঘুম ভাঙল, সেম সিরিজ অফ নয়েজেস, বাট এইবার ঘুমরুর সাউন্ডটা স্টেয়ার্স দিয়ে এসে ডরমিটারির শেষ মাথায় গিয়ে মিলিয়ে গেল, ব্যালকনির দিকে দিক থেকে ওই সাউন্ড পাওয়া গেল না। আমি আমার রেগুলার রাতের মতো সাউন্ডটা ফলো করে যখন শেষ হয়ে গেল একটু ঘুমানোর ট্রাই করা স্টার্ট করলাম, বাট দেয়ার ওয়াজ সামথিং মোর ওয়েটিং ফর মি দ্যাট নাইট। চোখটা একটু লেগে আসতে কুকুরের কান্নার সাউন্ড পেলাম, লাইক লিটারালি মনে হলো যে ডগস ওয়ার অ্যাড্রেসিং টু আওয়ার বিল্ডিং অ্যান্ড ক্রাইং। কিছুক্ষণ পরে দেয়ার ওয়াজ পিন ড্রপ সাইলেন্স, and then happened something really ekdom mane obishwaskor ba unimaginable. Dormitory ta chilo onek boro, koyekta window glass was broken, ebong broken part ta wooden handboard diye cover kora chilo jate thanda batash na dhoke. So kichukkhon por onek jore jore oi wooden board er opore jeno knock korte laglo, literally অনেক জোরে। আমি ব্ল্যাঙ্কেটের ভেতরে মাথা ঢেকে ভয়ে আর ঘামে সম্পূর্ণ ভিজে যাই। এক সময় আমি অনেক শাউট করার ট্রাই করি, বাট আমি যতই চিল্লাতে ট্রাই করি আমি নিজের ভয়েসই নিজে শুনতে পাচ্ছিলাম না, আর অন্য কেউ কিভাবে শুনবে। ঠিক 3 মিনিট ধরে এমন নকিং কন্টিনিউয়াসলি চলতে থাকলো, এমন আমি এক সময় সেন্সলেস হয়ে যাই। এমন হতে হতে সকালে অনেক ডাকাডাকির পর চোখ মেলে জল দিয়ে ঘুম ভাঙল এবং পরের দিন আমার অনেক জ্বর উঠে গেল। আমি এখন রেস্টের জন্য সারাদিন ডরমিটরিতেই থাকতাম, ক্লাসে অ্যাটেন্ড করতাম না, সারাদিন চুপচাপ ঘুমাতাম। আর ঠিক রাত 2:45 থেকে ভোর 5 পর্যন্ত জেগে থাকতাম। দিন যত যেতে লাগলো আমার টেম্পারেচার 1 করে বাড়তে থাকলো। এক সময় অনেক টেনসড হয়ে আমার নার্সের রুমে শিফট করা হলো, সো দ্যাট শি কুড টেক প্রপার কেয়ার অফ মি। অন্য রুমে শিফট হয়ে আই স্লিপ নাইটস অ্যাট পিস। আমি তখন আস্তে আস্তে অনেক বেটার হয়ে গেলাম। এতদিন আমি যা এক্সপিরিয়েন্স করতাম কাউকে বলার সাহস পাইনি, বিকজ নো ওয়ান উড বিলিভ। একদিন কথায় কথায় আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম, দেন ওরা যা এক্সপিরিয়েন্স করেছে সাউন্ড শুনেছে এগুলো বলা স্টার্ট করলো। এমনকি আমি যে জানালার পাশে একটা শ্যাডো দেখেছিলাম সেটাও নাকি আমার বেডের নিচের বেডে যে মেয়ে থাকতো সে দেখেছে সেম শ্যাডো। দেন লাকিলি ফিউ ডেইজ লেটার আমাদের ডরমিটরি শিফট করা হলো, ক্লাস 8-10 কে ওই ডরমিটরি দেওয়া হলো, অ্যান্ড উই ওয়ার গিভেন দ্য বিসাইড ডরমেটরি। লেটার ওই ডরমেটরিতে অন্য সিনিয়র মেয়েরাও অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, সেটা নেক্সট টাইম শেয়ার করবো, বিকজ এটা অলরেডি অনেক লং হয়ে গেল। ভালো লাগলে শেয়ার করবেন, শুভকামনা রইল ভূত এফএমের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার স্টোরি, এবং আশা করছি যে আপনি শুনছেন এই মুহূর্তে এবং আপনার স্টোরিটা পড়ে শোনানো হলো। আরও যারা আছেন তারা যারা স্টোরি পাঠাতে চান এভাবে লিখে, তারা আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন বা লিখে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুটকে ডট এফএম, উইচ ইজ BHOOTFM এট দ্য রেট RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। এবং আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.rasel। সেই জায়গাতেও আপনারা অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন বা লিখে আমাদের জানাতে পারেন। তো যাই হোক, আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি, রেড এফএম এন্ড ডু ফুর্তি।
ফেস ইট, রেডিও মানে ফুর্তি, রেডিও ফুর্তি।
বিকালে জ্যামের বাতাস খেতে খেতে বাসায় চলে এসেছি আর রিয়েলাইজ করলাম লাইফটা একটা গানের মতোই, নেসকেফেতে সিপ দিতে দিতে মনে হলো সময়টা এখন নতুন ভাবে দেখার, নতুন করে জানার। তাই সাড়া দাও আর সামনে এগিয়ে যাও। আর এই কথাগুলো নিয়েই নেসকেফের গান, লাইফটাকে নিজের মতো করে বানানোর গান। চলুন শুনে আসি।
এক একটা ভোরে নিজের সাথে লড়ে রোদ হাসে তুমুল ছাসে, চলে কফির করা চুমুক আটাটা চুমুক সম্ভাবনা দিনে।
আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের লিখছেন এখানে। আহমেদ বায়েজিদ আমাদের লিখেছেন ধূপচাচিয়া বগুড়া থেকে, তিনি শুনছেন। ইমরান হোসেন আমাদের সাথে আছেন ফ্রম যশোর। দুর্জয় রয় আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুলহাস নাইমার কুয়াকাটা থেকে, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সাথে আহমেদ বায়েজিদ আছেন, আমাদের সাথে আছেন শাকিউর ইসলাম শৌকিন। ইমেলটি ভালো লাগলো, আশা করি ভালো ঘটনাগুলো ভালো লাগবে। টুকু শেখ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এম ডি রাহাত। আহমেদ হোসেন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রিফাত বাবা। এছাড়াও আছেন নিশ্চুপ নয়ন আমাদের সাথে, টি আর নিলয় আমাদের সাথে আছেন, মাহমুদ জুয়েল আমাদের সাথে আছেন, জ্যোতির্ময় আছেন আমাদের সাথে, এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফ এম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, ফরহান আছেন আমাদের সাথে, সালাউদ্দিন ইমরান ব্ল্যাক ম্যাজিকের উপরে গল্প শুনতে চান আমাদের সাথে। আমি জানিয়ে দিলাম এখানে আপনার ভাই আছেন, যদি পান তাহলে এরপরে নিশ্চয়ই নিয়ে আসবেন। তিনি শাহ ই সাইম মুন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম ডি হুসাইন। ফারিয়া সুলতান আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন কানেক্টেড ফ্রম 2010, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, এবং আশা করছি বাকিটা সময় আমাদের সাথেই থাকবেন আপনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জে এস জীবন, এছাড়া আমাদের সাথে আরো অনেকে আছেন, বিশাল বৈরাগী রাজবীর আমাদের সাথে আছেন, আমাদের সাথে টুইটারে আরো অনেকে আছেন, আমাদের সাথে তৌকির চৌধুরী আছেন আমাদের ফেসবুকে, এমডি ফরিদ খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই যারা এই মুহূর্তে আমাদের সাথে শুনছেন এবং আশা করছি যে পুরো সময় এনজয় করছেন। যেমন শামিম মজুমদার আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন এটাকে আসল পেজ নাকি? ইয়েস অফকোর্স, আপনি আসল পেজ আছেন, ভেরিফাইড পেজ, পাশে একটা নীল টিক দেওয়া আছে, সো আপনি এরপরে কি নিয়ে সন্দেহ করছেন আমি জানি না। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অমিক খান, এছাড়াও জানাতুল ফেরদৌস প্রিয়া আমাদের সাথে আছেন, তারিক বিন আনোয়ার আমাদের সাথে আছেন, সাজিদুল ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আব্দুস সামাদ, এছাড়াও আদিব আহমেদ ফারহান আমাদের সাথে আছেন, মুনিফা আখতার মিথুন আমাদের সাথে আছেন, বগুড়া থেকে শুনছেন তিনি, এমডি তাওহিদ হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এনসি জুনায়েদ আছেন, আমাদের সাথে এমডি রাব্বি হাসান, আব্দুস শাওয়া সামাদ সৌরভ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি ওয়ালিদ, মনিরুজ্জামান মনির আমাদের সাথে আছেন, জি এম আরিফ হাসনাত আমাদের সাথে আছেন, নাহিদ নবী আমাদের সাথে আছেন, শাহিনুজ্জামান শাহিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন অমিক খান, এছাড়াও আছেন এমডি সৈকত, চার বন্ধু মিলে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এস কে সকাল সহ আরো অনেকে, আমাদের যে প্রোগ্রামের পেজ সেখানেও অনেকে লিখছেন এবং অনেকেই আছেন আমাদের সাথে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বিজয় আমাদের সাথে আছেন, বিজয় বণিক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, পিয়া চিটাগং থেকে, এছাড়াও আরিয়ান হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মেহেদি হাসান পিয়াস, আরাফাত আলিফ আমাদের সাথে আছেন, নীল কাব্য আমাদের সাথে আছেন, রাশিদুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মাহমুদ হাসান মুন, এছাড়াও আতিকুর রহমান অ্যালেক্স আমাদের সাথে আছেন, সজীব আছেন আমাদের সাথে, আরো অনেকেই আছেন। আমরা চলে যাব এখন সরাসরি আফনান ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো, আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আফনান ভাই, ওয়েলকাম টু রেডিও ফুর্তি, আশা করছি ভালো আছেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আজকে একটা বিশেষ, আজকে তো বিশেষ এপিসোডই আমি বলবো, কারণ যেহেতু আজকে ফ্রাইডে 13,
জি
বিশেষ এপিসোড, তো ধন্যবাদ আপনাকে,
ইউ মোস্ট ওয়েলকাম।
লিসেনারদের কাছে আসসালামু আলাইকুম। রাসেল ভাই, একটা কথা না বললেই না, আমি খুব মনোযোগ দিয়ে ওই ফ্রাইডে 13 এর কথাগুলো শুনছিলাম।
জি জি,
তো দেখা যাচ্ছে আমাদের কাছে ফ্রাইডে 13 সংক্রান্ত যে তথ্যগুলো আছে,
জি,
তো যেমন আমি এটা নিয়ে যখন অ্যানালাইসিস করেছিলাম, আমি দেখেছিলাম যে বাইবেলের যেই ইসে যেটা আছে সেটা, এটাকে হলো গসপেল অফ জন। গসপেল অফ জনে যীশু খ্রিস্টের এই যে দ্য লাস্ট সাপার, যেটা যেটা ইতালির মিলান শহরে আপনার 1490 সালে, যেটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা যে ছবিটা, ইতালির মিলান শহরে এটা আছে আর কি, একটা দেয়াল চিত্র, তো ওখানে যে ছবিটা, ওখান থেকে তো এই ধারণাটা আসছে। তো মজার বিষয় হলো গসপেল অফ জনের 13 নং অধ্যায় কিন্তু এই বিষয়টা বলা ছিল, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই যে কুসংস্কার যেটা প্রচলিত আছে, দেখেন আমরা বলছি জুডাস 13 নম্বর ছিল, কিন্তু গসপেল অফ জনে কিন্তু বলা আছে যে শুধু জুডাস না, ওখানে 13, 12 এবং 11, সেখানে জুডাস, পিটার এবং জন তিনজন ছিল, তো স্পেশালি 13টাকেই কিন্তু আসলে আমরা
এমফাসিস দেওয়া হয়েছে,
এমফাসিস দেওয়া হয়েছে। আর তাছাড়া আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, যারা আমরা, আমাদের কাছে কিন্তু ফ্রাইডেটা একটা কিন্তু খুব পবিত্র একটা দিন,
একদম,
এবং আমাদের এই দিনটা কিন্তু হাদিসে আসছে যে আমরা ঈদের দিনের মতো, এদিন ভালো খাবার খাওয়া, ভালো পোশাক পরা, আমাদের কাছে একটা আনন্দের দিন, সুতরাং আমরা আসলে এটাকে কখনোই করি না। তারপরও অনেকে এটা বিশ্বাস করে, ওয়েস্টার্ন হিসেবে,
এটা আসলে আমাদের কালচার নয় এবং আমরা এখানে বিশ্বাস করি না, এবং আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমরা শুধুমাত্র যেটা করেছি সেটা হচ্ছে ফ্রাইডে 13 ব্যাপারটা নিয়ে পশ্চিমাদের যে ভাবনা বা যা কিছু, সেটা আমরা আমাদের লিসেনারদের সাথে আজকে শেয়ার করেছি।
রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি, এটা আমার এক খালা আমাকে বলেছিলেন,
যে
ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। তো যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, ওই জায়গায় একজন মানে বেশ, তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন, উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন, তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল, তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন, আর ওনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এই জন্য পরিবার থেকে ওনাকে একটা ধার্মিক পথেশগার মহিলা থেকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আর কি। তো ঘটনাটি মানে তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। তো তার ওয়াইফের সাথে উনি যখন প্রথম মানে প্রথম বাসর রাত্রে উনি যখন একই খাটে শুয়েছেন, তো উনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে উনার হাজবেন্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন এবং শোয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এটা ওনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখাও হয় নাই, কথাও হয়নি, তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন। উনি একটু মনে একটু কষ্ট পেলেন আর কি। তো যাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার তিন থেকে চার মিনিটের মাথায় ওনার ওয়াইফ হঠাৎ ওনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত করলেন, অনুভূত হলো আর কি, এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান।
আচ্ছা,
এবং উনি দেখেন যে বিছানায় তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। তাহলে এই আমাকে এই তাকে আঘাতটা করলো তাকে, তখন উনি চিন্তা করেন তার হাজবেন্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে, হয়তো বা তাকে তার পছন্দ না, এরকম অনেক অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে এবং তার চিন্তা করে তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাজবেন্ড ঘুমাচ্ছেন, আসলে কিছু ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন, দেখেন যে না সে আসলেই ঘুমাচ্ছে। চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল। তো উনি অনেক সাত পাঁচ ভেবে পরবর্তীতে ঘুমায় পড়েন, সারা রাত্রে আর কোনো ঘটনা ওনার সাথে আর ঘটেনি। পরের দিন ওনার হাজবেন্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই, দেখা যায় ওনার হাজবেন্ড একদম স্বাভাবিক স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন যে উনি আর এই বিষয়টা আর ওনার হাজবেন্ডকেও বলেন নাই বা ওর বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ওনার ঘটনা ঘটেছে। পরের দিন একটা ঘটনা ঘটে, ঠিক এর পরের দিনই, যে ওনার হাজবেন্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন, তো ওনার হাজবেন্ড যেই পাশে আছেন আর কি ওনার পাশে, ঠিক তার অপোজিট পাশ থেকে একটি হাত, একটি শক্ত হাত ওনার মানে শরীরের উপরে এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন, তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত ওনার শরীরে আসার পরে স্বাভাবিকভাবে উনি একটু চোখ খোলেন। আসলে ভাই ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল না, মানে ইলেকট্রিসিটি ছিল না, ওনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আর কি।
আচ্ছা,
মানে হালকা আলো থাকতো ঘরে এরকম আর কি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলো দেখতে পারেন ওনার হাজবেন্ড ওনার পাশে শুয়ে আছে, কিন্তু তার দুটো হাতই মানে তার মানে সাথে আছে, মানে তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই। বুঝলেন এই হাতটা কোথা থেকে আসলো? তো উনি এই চিন্তা করে একটু ভয়ে ভয়ে ওনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি অতটুকু অন্ধকারের মধ্যে, মানে যতটুকু আলো আছে ঘরের মধ্যে ততটুকু আলোর মধ্যে, কালো কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি। তার চোখগুলো জল জল করছিল, যে বিড়াল বা কুকুরের রাত্রেবেলা যেভাবে চোখ জল জল করে, এটা দেখে উনি চিৎকার মানে প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে, মানে তার পাশের যেই শ্বশুর শাশুড়ি যে পাশে ছিল বা অন্য রাজা আছে তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুত ব্যাপার আসলে ওনার হাজবেন্ডের কিন্তু ঘুম ভাঙছিল না, উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেন, খুলে দেওয়ার পর তার হাজবেন্ডকে ডেকে তোলা হয়, তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে না এরকম তো হওয়ার কথা না, তো তোমার মনের ভুল। তখন ওই যে বিয়ের প্রথম রাত্রে যে বিষয়টা ঘটেছিল তখনও সবাইকে বলেন, তখন ওনার হাজবেন্ড বলে না তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই, এটা আমি কেন করব, এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, তোমার একটা মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে, হয়তো এরকম মনের ভুল হচ্ছে, মানে টেনশন করতেছো, তোমার যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে, এরকম অনেকে কথা বলে থাকে একটা বুঝ দেয় আর কি। তিন দিনের দিন আসেল ভাই আর একটা ঘটনা ঘটে।
আচ্ছা,
সেটা হলো যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুম গুলো একটু বাসার থেকে একটু সাইডে হয় আর কি, এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু হাজবেন্ডকে অনেক ডাকাডাকি করছেন, অদ্ভুত ব্যাপার, তার ঘুমই ভাঙে না, মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলেও উনি উঠতে পারেন না, মানে এটা কেমন ঘুম। তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছেন উনি কি আগের থেকে এইভাবে ঘুমান কিনা, তখন সবাই বলে না তো তার ঘুম তো এরকম না, তার ঘুম তো পাতলা, সে ফজরের নামাজ পড়তে পড়ায় সে ওঠে, ঘুম তো পাতলা, তো এরকম হচ্ছে কেন। আর আসলে বিয়ের পর থেকে যে সমস্যা হচ্ছিল ওনার এই গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়াতেও মানে ব্যাহত হচ্ছিল, এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না। এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন, এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন, কিন্তু কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক, আসলে থার্ড ডেতে যখন উনি ওয়াশরুমে যাবেন তখন ওনার হাজবেন্ডকে খুব ডাকাডাকি করেন, তখন যখন উঠলো না তখন উনি হাতে হ্যারিকেনটা নিয়ে একটু বাসার দরজাটা খুলে মানে উঠান মানে বাড়ির যে বারান্দাটা আছে বারান্দা থেকে একটু নিচে নামলেন। নামার সময় ওনার মনে হলো ওনার মুখের সামনে ধরেন যে আমরা যদি একটা কাপড় মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যাই সেটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসার বারান্দা থেকে নিচে নেমেছেন তখন মনে হলো খুব পাতলা কিছু একটা চুলের মতো বা কিছু এরকম নরম কিছু উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো রাত্রে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য সেগুলো আমি ঘরে নিয়ে গেছি, তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে, দেখি তো একটু তাকিয়ে। উনি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখেন যে একটা লোক ঠিক বাদুর রাসূল ভাই যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে ঠিক ওরকম ভাবে একটা কালো মোটা এবং বেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে এবং তার মাথার চুলগুলো একটু বড় যেগুলো এরকম নিচে মানে ঝুলেছিল এবং উনি যখন মানে পার হচ্ছিলেন তখন চুলটা পার হয়ে আসছেন। তো যখনই রাসূল ভাই দৃশ্যটা দেখেন সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাসার অন্য সদস্যরা তাদের চিৎকার শুনে চলে আসে, তাকে যখন সেন্স ফেরানো হয় তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসূল ভাই যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল তখন ওনার হাজবেন্ড উনিও তো মসজিদের ইমাম সাহেব উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন, তো উনি ওনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন দেখে যে ওনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই। তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে না আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না, তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে এনার মাথায় কোনো সমস্যা আছে, তাহলে উনি মেন্টালি কোনো মেন্টালি হয়তো সিক তার ওয়াইফ এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তাভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন যেটা তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে আস্তে, মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। রাসূল ভাই চতুর্থ দিন ঘটে আর একটা ঘটনা, সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসূল ভাই ওনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল ওই মহিলার হাজবেন্ডের মানে ওনার শ্বশুর বাড়ির আর কি, ওই যেই বিশাল একটা পুকুর পাড় ছিল একদম চারদিকে ঘেরা ছিল, বাইরের লোক এলাও ছিল না যেহেতু ওনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন, বাইরের লোক এলাও ছিল না, তো ওনারা পুকুরেই গোসল করতেন সাধারণত। তো উনি একদিন দুপুরবেলা একদম ভর দুপুরবেলা জোহরের নামাজের ঠিক আগে যখন বেলা একদম মানে সূর্য মাথার উপরে আর কি, তো ওই সময় উনি গোসল করতে গেছেন ওনার ওয়াইফ আর কি। তো গোসল করতে যাওয়ার পর গোসল করে যখন উঠে আসছেন হঠাৎ করে ওনার মাথার চুল আবার অনেক বড় ছিল, তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় ওনার। তো উনি চিন্তা করলেন হয়তো বা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা, উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে, যে উনি উঠতে পারছিলেন না কেন, হয়তো উনি হাঁটু পর্যন্ত মানে ওনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেছেন, তারপরে ওনার চুলে টান অনুভব করেন। তো যখনই টান অনুভব করেন পিছন দিকে তাকিয়ে দেখেন, ওই দিনই উনি ফার্স্ট মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আর কি, দেখেন ভয়ঙ্কর চেহারার কালো কুচকুচে চেহারা, তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেটে আকৃতি, যতটুকু উনি বলছিলেন যেন চুলটা ধরে রেখেছে ওনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার ওনার শ্বশুর বাড়ির আরেকজন লোক যাচ্ছিল, তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন, উনি আর কাউকে দেখেন নাই ওই লোক মানে ওই লোকটা যে ওনার চুলকে ধরেছিল বাকি। তখন তাড়াতাড়ি করে সবাইকে ডাকাডাকি করে তারা ওখান থেকে তোলা হয়, তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয় তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন তখন ওনার হাজবেন্ড চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া এটা উনি স্বাভাবিক ঘুম নিতে পারছিলেন না, তখন উনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে আমি একটু আমিও যাই আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে যাই দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান যে ওই সময়ে ওনার অত্র এলাকায় বেশ মানে নাম করা একজন হুজুর ছিলেন, বিশেষ করে জিন বা এই প্যারানর্মাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার আসল ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে না আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই, উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে, ওনার অন্য কোনো সমস্যা আছে। তো এর কারণে মানে ওই মহিলার আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে, যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুর ইসলাম বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন। তো তার কোনো সংসারেও একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসেল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই, মানে ওই মহিলা উনি চিন্তা করছেন না এটা আমি তো মানে ঠিক আছি এটা তো। কিন্তু আসলে আরেকটা বিষয়, ওনার হাজব্যান্ড যিনি, উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো ওনার হাজব্যান্ডও ঠিক একটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। উনি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোনো ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো ওনার হাজব্যান্ড ওনার সাপোর্টে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা ওনার এসে চলে গেলে ওনার হাজব্যান্ড সাপোর্টে ছিলেন। তো অত এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে 70-এর দশকের খুব নাম করা একজন পীর সাহেব ওনাদের এলাকায় আসেন। তো ওনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন ওই পীর সাহেব বলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি, তারপর আমি একটা ডিসিশন দেবো বা কোনো ট্রিটমেন্টের কথা বলবো আর কি। তো রাসেল ভাই 3-4 দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আর কি তার এলাকায় গিয়ে। তো 3-4 দিন পরে এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয় তখন বলে যে আসলে তুমি তো মাঝে মাঝে মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো, তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়। সে জিনটা একজনের সাথে ছিল, তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছো, তুমি না বুঝে বেশ কিছু কাজ করে ফেলেছিলে যেটা এমনি সহজভাবে করা যেত, কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি হয়েছে, এই জন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। কিন্তু তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও, তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটা সমাধানটা তাহলে কি? তো সমাধান হচ্ছে ওই জিনের সাথে, বা জিনটা আসলে এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরা মানে তার উপস্থিতি টের পায় না, যেটা যে জিন রিলেটেড সমস্যা উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পীর সাহেব যিনি উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর তাকে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে আস্তে রাসেল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল এবং মানে আমার কাছে যতটুক তথ্য আছে তো ওনারা ওনার মহিলার হাজব্যান্ড এবং উনি এখনো ওনারা জীবিত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম লিসেনার্স।
ওয়ালাইকুম আসসালাম।
আমি মুশতাক আহমেদ রাঙা, আমি এসেছি বসুন্ধরা থেকে। আসল ভাই আমি আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার অঞ্চলের একটি স্টোরি। তো আমি আমার অঞ্চলটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার খানমরি ইউনিয়ন, এটা প্রত্যন্ত চলনবিহীন অঞ্চলের একটি স্টোরি। আমার যে গ্রাম, আমার গ্রামের নাম গোবিন্দপুর। আমার গ্রামের একদম দক্ষিণ পাশে, একদম দক্ষিণ পাশে একটা ভিটা আছে রাসেল ভাই। ওই ভিটা কেন্দ্রিক ঘটনাটা
যে
ভিটাটার নাম হচ্ছে হাঁড়িপাড়া ভিটা। আমি একটু বর্ণনা দিয়ে নিচ্ছি যে হাঁড়িপাড়া ভিটার নামটা কেন হলো।
যে
এটা 1971 এর আগে ওই হাঁড়িপাড়া ভিটায় হিন্দু সম্প্রদায়ের লোক বাস করতো, যারা কুমার হাঁড়ি পাতিল ইত্যাদি বানাতো আর কি। তো যে কারণে ওই সময় থেকেই ভিটার নাম হচ্ছে হাঁড়িপাড়া ভিটা।
জি।
তো 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকহানাদার বাহিনী ওই হাঁড়িপাড়া ভিটার যে হিন্দু সম্প্রদায় ছিল তাদেরকে তাদের বাড়িঘর আগুনে জ্বালে পুড়িয়ে দেয় এবং যারা ছিল আর কি মানুষ তাদেরকে গুলি করে হত্যা করা হয় নির্বিচারে। তো সেই সময় থেকে এখন পর্যন্ত রাসেল ভাই ভিটাটা সম্পূর্ণ জনশূন্য।
জি।
খালি পড়ে আছে। তো এখন ওই ভিটায় 3টা বড় বড় হিজল গাছ আছে রাসেল ভাই, এবং ভিটার পূর্ব সাইডে একটা বড় তাল গাছ আছে। তো সেই জায়গা কেন্দ্রিক ঘটনাটা আর কি। তো আমার গ্রামেরই একজন ছেলে নাম হচ্ছে কালু। তো কালুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এটা 2001 বা 2002 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে।
জি।
2001 বা 2002 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। তো কালুর একটা বেস্ট ফ্রেন্ড ছিল, কালুর যে ফ্রেন্ড সে হচ্ছে বিশু, ঠিক আছে। তো তারা দুজনেই, তো ওই সময় 2001 বা 2002 সালে ওই সময় তাদের বয়স ছিল 14-15 বয়স। তো তারা গ্রামে ডানপিটে ছেলে ছিল, অনেক দুষ্ট প্রকৃতির ছিল রাসেল ভাই। তো তারা যেটা সিদ্ধান্ত মানে একটা সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয় যে দুষ্ট প্রকৃতির কেমন যে অমকের গাছের ফল্প রেখে তো, ডাপে রেখে তো, আম্পে রেখে তো, ঠিক আছে, এরকম দুষ্ট প্রকৃতির। তো তারা সিদ্ধান্ত নিল যে ওই তাল গাছে তারা তাল্পে রেখাবে একদিন, ঠিক আছে। তো এটা ছিল 2002 সালের ঘটনা, জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস, এই সময়ে রাস্তাঘাট তালকুর পাওয়া যায়, ঠিক আছে। ওই সময়টাতে তালের যে আঁশটা, নরম আঁশটা তালকুর। তো তো কালু তার বেস্ট ফ্রেন্ডকে বলে আর কি, বিশুকে, যে দেখ বিশু, আমরা আজকে রাতে তালকুর পারবো, মানে তাল পারবো। তো বিশু বলে ঠিক আছে, ওকে, আমি তোমার সাথে যাব, ঠিক আছে। তারা দুজন মিলে ডিসাইড করে আর কি। তো কালু বলে ঠিক আছে, তাহলে তুই আমাকে ডাক দিবি রাতে 11:00-12:00 দিকে, তুই আমাকে ডাক দিবি। তো বিশু বলে ওকে, ঠিক আছে। তো কালু ঘুমিয়ে যায়। তো রাত 11:00-12:00 এই সময় বিশু গিয়ে কালুর বাড়িতে নকবে আর কি, যে কালু ওঠ, চল যাই, ঠিক আছে। তো কালু উঠে পড়ে, একটা টর্চ লাইট নেয় তারা দুজন, নিয়ে গ্রামের একদম দক্ষিণ সাইডে যে ভিটাটা আছে, হাঁড়িপাড়া ভিটা, এই ভিটার উপরে রাসেল ভাই চলে যায়, তারা দুজন একাকি, দুজন আর কি। তো জায়গাটা মানে গ্রাম থেকে একটু দূরে, তো যে জন্য একদম সম্পূর্ণ জনশূন্য এবং নির্জন একটা জায়গা, ঠিক আছে। আর গ্রামের রাত তো অনেক গভীর রাত, রাত 12:00-1:00 মানে অনেক গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে রাসেল ভাই, এরকম একটা অবস্থা। তো ভিটার উপরে তারা দুজন যখন যায় রাসেল ভাই, তো কালু একটা ঘ্রাণ পায়, বাতাসের একটা ঘ্রাণ, এবং ঘ্রাণটা ছিল এরকম লাইক মাংস পোড়ালে যেরকম একটা ঘ্রাণ, রাসেল ভাই, এরকম একটা ঘ্রাণ। তো কালু প্রথমে ভয় পায় আর কি, একটু সামান্য ভীত হয়, এবং বিশুকে বলে দেখ বিশু, এটা কৃষের ঘ্রাণ, ঘ্রাণটা তো ভালো মনে হচ্ছে না, দেখ আমার একটু ভয় ভয় লাগছে, আজকে আমি চলে যাই এখান থেকে, আমরা আজকে এই কাজটা করবো না, অন্য কোনো দিন করবো। তো বিশু বলে যে, বিশু তখন হেসে বলে, আরে না কোনো সমস্যা নাই, তুই গাছে ওঠ, তাল পার, ঠিক আছে। তো কালু বিশুর কথায় সাহস পেয়ে সে গাছে উঠে যায়, ঠিক আছে, গাছে উঠে যায়, কাঁচা দিয়ে সে সুন্দর করে গাছে উঠে যায়। গাছে ওঠার পরে একদম তাল গাছের মাথায় উঠে, যখন সে মুচকিয়ে মুচকিয়ে তাল পার ছিল রাসেল ভাই, তালটা পেরেই সে যখন তার মুখের সামনে তালটা নিয়ে আসলো বিশুর কাছে দেবে, বিশু তো গাছের নিচে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যখন সে তার মুখের কাছে নিয়ে আসলো তালটা, রাসেল ভাই দেখলো যে এটা কোনো তাল ছিল না, এটা এটা 3-4 বছরের একজন শিশুর আকৃতির মাথা, এবং সেই মাথাটা রাসেল ভাই ওই কালুর দিকে তাকিয়ে মানে হাসি দিচ্ছিল। রাসেল ভাই এইটা কালু দেখে এটা সহ্য করতে পারে না, অনেক ভয় পায়, এবং শিশুটার চোখ জলজল জলজল করে জ্বলছিল। সাথে সাথে কালু নিচে বিশুকে ডাকে, বিশু 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 করে চিৎকার দেয়, কিন্তু নিচে তাকিয়ে দেখে, হালকা জ্যোৎস্নার আলো ছিল, নিচে তাকিয়ে দেখে রাসেল ভাই বিশু নাই, এবং সে একা একা তাল গাছে রাসেল ভাই। এবং এইটা দেখে সে সাংঘাতিক ভাবে ভয় পায়, ভয় পেয়ে রাসেল ভাই বলে রাখে যে ওই তাল গাছের সামনে একটা পুকুর ছিল রাসেল ভাই, বিশাল একটা পুকুর। তো সে মানে খুব মানে ভয় পেয়ে রাসেল ভাই তাল গাছ থেকে পুকুরের মধ্যে পড়ে যায়, ঠিক আছে, পুকুরের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে তলিয়ে যায়। তো সে যখন পানি থেকে উপরে উঠে আসে, তখন দেখে যে তার বন্ধু বিশু, যাকে তাল গাছের নিচে থাকার কথা কিন্তু তাল গাছের নিচে সে দেখে নাই, তার বন্ধু বিশু সে গলা পানিতে, তার পুরো বডিটা পানির নিচে এবং মাথাটা শুধু পানির উপরে তার দিকে তাকিয়ে আছে, এবং একটা মুচকে হাসি দিয়ে বলছে, কিরে কালু। এইটা বলে রাসেল ভাই, তো বিশুর যে চোখ একদম জলজল জলজল করছিল, তো কালু তো ভয় পায়, এবং ভয় পেয়ে কালু বুঝতে পারে যে না, এখানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, এবং অবভিয়াসলি খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তার কিছু হবে। এইটা ভেবে সে রাসেল ভাই সে সাতরাতে থাকে, সাতরাতে পুকুরের পাড়ে চলে আসবে রাসেল ভাই। এমন তো অবস্থায় ওই যে অশরীরী আত্মা বা আমরা যাই বলি ওই যে ব্যক্তিটা কি বিশু, সে রাসেলের ঘাড় চেপে ধরে, মানে কালুর ঘাড় চেপে ধরে, রাসেল ভাই ঘাড় চেপে ধরে কালুকে আচ্ছা মতো পানির মধ্যে চুবায়, জোরে জোরে চুবাচ্ছে, এবং কালু জোরে জোরে চিৎকার করছে, বাঁচান বাঁচান, কেউ আমাকে বাঁচান ভাই, কেউ আমাকে বাঁচান, ঠিক আছে। তো পুকুর পাড়ে, পুকুরটা ছিল অনেক বড় একটা পুকুর, যেখানে মাছ চাষ করা হতো রাসেল ভাই। তো নূর কাকা নামের এক আঙ্কেল ছিল আমাদের, এখন চাচা বলি আমরা, তো নূর কাকা ওই পুকুরে মাছ চাষ করতো, এবং পুকুরের একদম পূর্ব সাইডে সে রাতে পুকুর পাহারা দিত, তার একটা ছোট ছই ছিল, ঠিক আছে, মাটির উপরে ছই, এবং ছইয়ের নিচে সে পাহারা দিত। সে নূর চাষা লক্ষ্য করলো যে পুকুরের মধ্যে কেউ একজন চুবানি খাচ্ছে, পুকুরের মধ্যে সাঁতার কাটলে যেরকম একটা শব্দ হয় এরকম, এবং বাঁচাও বাঁচাও করে জোরে জোরে চিৎকার করছে। তো নূর চাষা বিষয়টা নোটিস করে, এবং সে আর তার হাতে থাকা যে লাইটটা, সে লাইটটা নিয়ে দৌড় দেয় পুকুর পাড়ে। তো ওই জায়গায় গিয়ে সে পানির মধ্যে দেখা যে ঝাপাঝাপি ঝাপাঝাপি করছে, এমন অবস্থায় সে লাইট মারে। যখনই সে রাসেল ভাই লাইট মারে, তখনই মাথাটা, রাসেল ভাই মানে বিষু নামের যে অশরীরী আত্মাটা, ঠিক আছে, তার দিকে যখন সে মাথা ঘুরে তাকায় রাসেল ভাই, লাইটে তো চোখ বড় বড় জলজল জলজল করছিল, লাল আলো। তো রাসেল ভাই এইটা দেখে সেও সাংঘাতিকভাবে ভয় পায়, এবং একটা সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওই অশরীরী আত্মাটা রাসেল ভাই পানির মধ্যে ডুব দিয়ে চলে যায় রাসেল ভাই। এবং কালু, যে সে কালু দ্রুত সাঁতার পারে, পুকুর পাড়ে উঠে পড়ে, উঠে পড়ে, উঠার পরে সে সেন্সলেস হয়ে যায় রাসেল ভাই। তো রাসেল ভাই তারপরে মুর কাকা কালুকে কাঁধে করে বাসার উপরে নিয়ে যায়, মানে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে পানি টানে ঢেলে সুস্থ করা হয়, সেন্সলেস মানে অবস্থা থেকে অজ্ঞান ফেরে আর কি। তো ঠিক আছে, এরপরে কালু সব ঘটনা খুলে বলে যে আমার সঙ্গে তো বিশু গেছিল, ঠিক আছে। তো কালুর ফ্যামিলি বিশুর বাড়িতে যায় ওই রাতেই। তো বিশুর মাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বিশুর আম্মা আপনার আপনার ছেলে কই, ঠিক আছে। বিশুর আম্মা বলতেছে, রাসেল ভাই বিশু তো আমার ঘুমায় গেছে অনেক আগে, সে তো বাহিরে যায় নাই। তাহলে রাসেল ভাই বিশুটা লক্ষ্য করেন যে এইখানে কিন্তু বিশু কালুর সঙ্গে যায় নাই রাসেল ভাই, তাহলে গেলটাকে, ঠিক আছে। এরপর থেকে রাসেল ভাই কালু কখনোই অত রাতে আর কখনো বাহিরে বেরো নাই, এবং সাংঘাতিকভাবে ভয় পায় ছেলেটা। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু দেখি যে ফেসবুকে আমাদের, তার আগে আমরা টুইটার থেকে আসি। তুহিন ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আচ্ছা, তার কাছে আজকের ভূত ফ্যাম ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। এম বি শাকিরুল ইসলাম খুলনা থেকে শুনছেন এবং তিনি বলছেন আই লাভ ভূত ফ্যাম, এবং ভূত ফ্যাম টিমের সমস্ত মেম্বারদের তিনি বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি সাথে আছেন এটা সবচেয়ে বড় কথা। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দুর্জয় রয়, আপনার ভাইয়ের স্টোরিটা ভালো লাগছে। আমাদের সাথে আছেন মনিরুল সাগর, এবং আপনার ভাই মেন্স দ্য বেস্ট টাইপ অফ প্যারানর্মাল। আচ্ছা ঠিক আছে, প্যারানর্মাল স্টোরি অনেক ভালো হয় আপনার ভাই, সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন এম ডি রাহাত, এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটা সেই ছিল চিটাগং থেকে শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকে, আমির হামজা প্রণয় আমাদের সাথে আছেন, সবসময় সাথে আছেন ভূত ফ্যামে, সেটা জানিয়েছেন। রফিকুল ইসলাম মুর্শিদাবাদ লালগোলা থেকে শুনছেন। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি কাইসার এম জুয়েল, আছেন আমাদের সাথে এম ডি রাহাত, এম ডি ফয়সাল আহমেদ আমাদের সাথে আছেন, বিশাল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি টুকু শেখ, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, এবং আশা করছি যে প্রত্যেকেই অনেক বেশি এনজয় করছেন। আমাদের রেডিও ফুর্তি যে পেজটা, সেখানে সিরাজ খান গোবিন্দগঞ্জ থেকে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অমিক, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আরও অনেকেই, এস কে শাকিল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এছাড়াও নাহিদ নবী। আচ্ছা, আমাদের সাথে আরও অনেকেই আছেন, আমি একটু দেখে নিই যে কারা কারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনারা যারা আছেন মোটামুটি সবাই বলছেন যে আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে তাদের কাছে। ম্যাগনিফিশেন্ট মিদুল আমাদের সাথে আছেন, এম ডি রবিন হাসান আছেন আমাদের সাথে, নেহাল ফারাবি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুস্তাসিম আরিফিন, এছাড়াও রিয়াদ আমাদের সাথে আছেন, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আল শাহনেওয়াজ নয়ন, নাজমুল হক নওগাঁ থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম ডি মারুফ হাসান বিশাল, এম ডি ফাহিম আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন সাইমুন ইসলাম তন্ময়, এম ডি তামজিদ ইসলাম আমাদের সাথে আছেন, মনিফা আক্তার মিথুন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আর যে জিসান, এছাড়াও এম ডি জহুরুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মেহেদি আমাদের সাথে আছেন, রিমন শেখ, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দিলরুবা দিশা আছেন আমাদের সাথে, এম ডি শাহজাহান আছেন আমাদের সাথে, তারিক বিন আনোয়ার আছেন, এন সি জুনায়েদ আছেন আমাদের সাথে, মুসা বিন আশরাফ শাহিন, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কলিয়ান তরফদার, আমার কল্যাণ তরফদার হবে এটা। আব্দুস সামাদ সৌরভ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরো অনেকে। আমাদের যে ভূতের ফেমের যে পেজটা সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, এবং এই মুহূর্তে যারা যারা এখানে আছেন তাদের মধ্যে আছেন জন ইস্তিয়াক, এছাড়াও আছেন আমাদের সাথে তৌকির আহমদ, আছেন এম ডি সাব্বির ইসলাম, রেইনমো আমাদের সাথে আছেন, রেজওয়ান রাহুয়া আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি খান রবিন, হৃদয় চৌধুরী আমাদের সাথে আছেন, মুজাহিদ কবির আমাদের সাথে আছেন, তুষার আমাদের সাথে আছেন, সজীব দত্ত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আতাউর হোসেন সৌরভ, এছাড়াও রিয়াল রাজীব চৌধুরী আমাদের সাথে আছেন, রেইনমো আমাদের সাথে আছেন, আব্দুল কাদের জিলানি আমাদের সাথে আছেন, এম ডি শফিকুল ইসলাম মাসুদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শরীফ শিকদার ইসলাম আমাদের সাথে আছেন, বা আমাদের সাথে আছেন বেখেয়াল স্টেশন, জীবন হাসান খোকন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন কৃষ্ণচন্দ্র, ফয়সাল আহমেদ, রুমি ইসলাম, এম ডি সালফি কিং জয়, আমাদের সাথে আছেন ফাহিম নূর নিশাত, এছাড়াও আছেন আর এস শিশির, এস এইচ শোভন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এম ডি আওলাদ হুসাইন, তৌফিকা বৃষ্টি আমাদের সাথে আছেন, রিয়াল রাজবীর চৌধুরী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরো অনেকেই। আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে, তার সেকেন্ড স্টোরিটা শুনে আসবো, আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে, চলুন শুনে আসি ঘটনা।
থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমাদের যে জেলা রাজবাড়ি, রাজবাড়ি জেলার ঘটনা। তো ঘটনাটি দিয়েছে আমাদের রাজবাড়ি ভৌত্রিশ টিমের সদস্য সজীব। রাসেল ভাই, ঘটনাটি মানে যার যে মানে যার সাথে ঘটেছিল তার নাতি, তার নাম হচ্ছে নিরঞ্জন
জি।
ওনারা পেশায় হচ্ছে আপনার ওই জেলের সম্প্রদায় আর কি, মানে ওনারা মানে মাছ ধরাটা ওনাদের এখনো প্রফেশন, ওনারা এই কাজটা এখনো করছেন আর কি। তো ওই নিরঞ্জনের দাদার সঙ্গে ঘটনাটা, ঘটনাটির সময় ১৯৮০ সালের দিকে। তো তখন রাসেল ভাই আমাদের রাজবাড়ি জেলার পাশে যেই নদীটা, রাজবাড়ি জেলা তো পদ্মা নদী, পদ্মা নদী রাজবাড়ি এবং পাবনার মধ্যবর্তী যে নদীটা আর কি, পদ্মা নদী এই পাশে পাবনা, এই পাশে রাজবাড়ি
জি।
তো সাধারণত এই যে এখন যে সময়টা রাসেল ভাই, এই যে এই মুহূর্তে যে সেপ্টেম্বর অক্টোবর মানে এই সময়টা এই শেষ দিকে এসে ওই যে আপনার সরি শেষ দিকে এসে যে ইলিশ মাসে যে ডিম পাড়ার যে মৌসুমটা আসে আর কি, ঠিক এমন একটা মৌসুমের ঘটনা মানে এখন শেয়ার করব আমি। তো দেখা যাচ্ছে ওই সময় জেলেদের ভিতরে মাছ ধরার একটা মানে এটা বেশি সৃষ্টি হয়, কারণ ওই সময় যেহেতু ওই সমুদ্র থেকে ইলিশ মাছগুলো ডিম পাড়ার জন্য চলে আসে সাধু পানিতে, তখন মাছও অনেক বড় বড় মাছ পাওয়া যায়, ওই সময় চাহিদাটাও মাছে থাকে, মাছের বেশি থাকে আর কি বাজারে। তো নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, তো উনি বেশ মানে শক্ত সামর্থ্য একজন মানুষ ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে যেই মাছ যা পেত ওটা যদি আবার সকালবেলা এসে বিক্রি করত, বিক্রি করার পরে দেখা যাচ্ছে সেটা ভাগাভাগি করতে হতো, দেখা যাচ্ছে অনেক কম টাকা হয়ে যেত, সংসার চালাতে কষ্ট হতো। যেহেতু ওনার শরীরে উনি খুব শক্ত সামর্থ্য লোক ছিলেন, উনি চেষ্টা করতেন একাই যেন উনি মাছ ধরতে পারেন
জি।
তাতে কি হতো, যারা হয়তো বা যতটুকু ধরলেন হয়তো বা বিক্রি করে একাই উনি ওই টাকাটা পেলে পরিবারের জন্য উনি বেশি করে খরচ করতে পারবেন, এই জন্য উনি চেষ্টা করতেন, কষ্ট হলেও একাই যেন উনি মাছটা ধরেন। তো ওই সময়ে সবার ভিতরে একটা চিন্তা ছিল যে যে যত মানে গভীরে মানে নদীর গভীরে যায় মাছ ধরতে পারবে, মানে গভীর পানিতে, সে তত বড় বড় মাছ পাবে। কিন্তু সাধারণত রাসেল ভাই এই সময়টাতে কিন্তু মানে নদীর যে মোহনাগুলো বা এইগুলো বেশ উত্তাল হয় আর কি। তো এই জন্য আর ওই সময় তো অত বড় বড় নৌকা ছিল না, সবাই মোটামুটি একটু ডিঙি নৌকার মতো করে নিয়ে মাছ হতো, এই জন্য তারা ওই বেশি ঢেউ যেখানে আছে ওখানে নৌকা নিয়ে যেত না, তো নর্মালি মানে যেখান থেকে সেফ জোন আর কি ওখান থেকে মাছ ধরার চেষ্টা করতো আর কি। এখন নিরঞ্জন যিনি দাদা ছিলেন উনি একদিন ওনার ওই যে পঞ্জিকার হিসাব টিসাব করে মানে ওনারা হয়তো অনেক ধরনের হিসাব নিকাশ করেন আর কি, তো হিসাব নিকাশ করে চিন্তা করেন আজকের দিনে পূর্ণিমার দিন, তো আজকে হয়তো একটু গভীর যদি জায়গায় যেতে পারি, বেশি গভীর জায়গায় তাহলে হয়তো মাছ আরো বেশি পাবো, ওই চিন্তা করেন উনি। ওই চিন্তা করে বাসা থেকে বের হয়েছেন, বাসা থেকে বের হয়ে নৌকা নিয়ে যাচ্ছেন। এখন আশেপাশে রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখি, যারা মাছ ধরে মোটামুটি ওরা সবাই নিজেরা মিউচুয়াল করে নেয় যে তুমি এই পাশে ধরবা, আমি এই পাশে ধরবো, সে ওই পাশে ধরবে, মোটামুটি একটু জায়গা একটু এরিয়া করে নেয় যাতে করে মানে ঝামেলা না হয় আর কি। তো ওই দিন ওনার যেই জায়গাটাতে মাছ ধরার কথা উনি ওই জায়গাতে মাছ না ধরে উনি নৌকা নিয়ে চলে যাচ্ছেন। তো যেহেতু ওই জায়গা ছেড়ে উনি চলে যাচ্ছেন, অন্যান্য মাঝিরা যারা অন্যান্য জেলে যারা আছে নৌকা নিয়ে ওখানে চলে আসে রাতের বেলা, তো তাদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি কোথায় যাও? তখন বলে এই যাই একটু সামনের দিকে, বলে সামনে ওদিকে কোথায় যাও, ওদিকে তো গভীর নদী, বলে না একটু ঘুরে আসি একটু কাজ আছে। তখন যেহেতু উনি যাচ্ছিলেন অন্যরা তাকে আর কোনো কিছু বলেনি, তারা নিজেদের মতো মাছ ধরছেন আর কি। তো রসুল ভাই উনি এভাবে যেতে যেতে ওনার মনে হচ্ছে আর একটু সামনে যাই, আর একটু সামনে যাই, ওনার কাছে এটা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আর একটু সামনে যাই। এরকম সামনে যেতে একদম মানে যে জায়গাটা সবচেয়ে বেশি উত্তাল ওইখানে উনি চলে আসতেন, না উনি মনে হচ্ছে এই জায়গা মনে হয় একটু গভীরতা বেশি, তো এইখানে আমি জাল ফেলি। তো ওনার যে ইলিশ মাছ ধরার যে জালটা, ওই জালটা উনি ফেলেন, ওনাদের যেই জাল ফেলার যে সিস্টেমটা সেই সিস্টেমেটিক ওয়েতে উনি জাল ফেলেন। সাধারণত রসুল ভাই মানে আমার কাছে যতটুকু বলেছে আর কি, যে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলার মোটামুটি 25-30 মিনিট ওয়েট করতে হয়, তারপরে জাল আস্তে 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 উপর দিকে তোলে আর কি। তো উনি জাল ফেলার মিনিট পাঁচেকের মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল জালে হয়তো বা বেশ কিছু মাছ আটকা পড়েছে। তো উনি জাল আস্তে আস্তে টেনে তোলা শুরু করছে, বা সত্যি রসুল ভাই বেশ স্বাভাবিক আকৃতির থেকে বেশ বড় বড় ইলিশ মাছ উনি পেয়েছেন, এবং দেখছেন যে অনেক ইলিশ মাছ উনি পেয়েছেন। তো উনি চিন্তা করলেন যে সেই ছোটবেলায় যখন বাপ দাদাদের সাথে মাছ ধরতে আসছি তখন এরকম এত বড় বড় মাছ বা এতগুলো মাছ একসাথে পেয়েছিলাম, এত বছর এই প্রথম আমি পেলাম এতগুলো মাছ একসাথে। উনি খুব বেজায় খুশি মাছগুলো পেয়ে। তো উনি মাছগুলো আবার আস্তে আস্তে উনার নৌকাতে তোলেন, আর নৌকাতে তোলার আসলে ভাই সিস্টেম হলো ওই নৌকার যেই মানে পাটাতন আছে উপরে একটা, আমরা এটাকে কি বলি সই বলি আর কি স্থানীয় ভাষায়, তো ওইটার নিচে মাছগুলো রেখে দেয়, দিয়ে আবার ওটা ঢেকে দেয়। তো সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ বাঁচে না, মানে যখনই পানি থেকে আপনি তুলবেন কিছু সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই ইলিশ মাছ মারা যায়। তো উনি মাছগুলো রেখে দেন নিচে, দেখে যে মাছগুলো অল্প একটু সময় স্বাভাবিক নিয়মে যতটুকু একটু লাফালাফি করার কথা ওরকম একটু শব্দ শুনলেন নিচে, তারপর ঠান্ডা হয়ে গেল, তা বোঝেন যে ইলিশ মাছগুলো মারা গেছে। তো উনি আবার ওই জায়গাতে জাল ফেললেন, আর একটু লোভে পড়ে গেলেন যে আর একটু জাল ফেলি দেখি কি অবস্থা, আরো কিছু মাছ ধরি, এতদিন পরে এরকম সুযোগ পেয়েছি। তো উনি আবার জাল ফেলেন। তো জাল ফেলার পর এইবার রাসেল ভাই 5-10 মিনিটের মধ্যে আর ওরকম উনি ফিল করতেছিলেন না যে কোনো মাছ আছে আর কি। তো আধা ঘন্টা হয়ে যায় উনি কিছুই ফিল করেন না যে মাছ মানে পড়েছে কি পড়ে নাই। তো চিন্তা করে দেখি আরেকটু ওয়েট করি, আরেকটু ওয়েট করি, কারণ একবার আসলে জাল তুলতে অনেক সময় লাগে, আবার সেটা ফেলতেও অনেক সময় লাগে। এই জন্য চিন্তা করছি ঠিক আছে আরেকটু পরেই তুলি, যদি একটু আগে যেতে এতগুলো মাছ পেয়েছে আবার যদি পাই। এরকম উনি প্রায় 1 ঘন্টা ওয়েট করতেছেন, হঠাৎ ওনার নৌকার যেখানে ইলিশ মাছগুলো রেখেছিলেন সেখানে হঠাৎ করে মাছগুলো মানে ঝাপাঝাপি দাপাদাপি শুরু হয়ে যায়, যে মাছ যেভাবে যদি লাফালাফি করে আর কি, তাজা মাছ যেভাবে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল ইলিশ মাছগুলো তো কোনো শব্দ করেনি, ওখানে তো ইলিশ মাছই রেখেছে, অন্য কোনো মাছ তো ওখানে আসেনি, তো এই মাছগুলো মানে লাফালাফি করছে কেন, মাছগুলো তো মরে যাওয়ার কথা, এতক্ষণ তো জীবিত থাকার কথা না। তো উনি জাল ওইটা ওরকমই ছিল, তো জাল তখন উনি চিন্তা করেন যাই দেখি তো মাছগুলো দেখে আসি। তখন ওনার কাছে যে হারিকেন ছিল, ওনার কাছে টর্চ ছিল না আর কি, হারিকেন ছিল, হারিকেনটা নিয়ে উনি ওই নৌকার ওই বাঁশের যে মাচালটা আর কি ওটা উনি তোলেন। তোলার সাথে সাথে রাসেল ভাই উনি দেখেন যে উনি যে ইলিশ মাছগুলো ওখানে রেখেছিলেন, তো ওখানে একটা ইলিশ মাছও নাই, কিন্তু আমাদের যে কোনোই থেকে মানে হাতের মাথা পর্যন্ত মানে কবজি সহ নখ টক এই কোনোই থেকে একদম হাতের নখ পর্যন্ত এরকম অনেকগুলো হাত ওখানে পড়ে আছে, এবং সেই সবগুলো হাত মানে লাফালাফি করছে, ঠিক যেমন টিকটিকি লেজ কাটা পড়লে যেভাবে অস্থিরভাবে লাফাতে থাকে ওরকম হাতগুলো ওরকম লাফাচ্ছিল। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান, এবং সাথে সাথে ওই মাচালটা দিয়ে আবার ওই জায়গাটা লাগিয়ে দেন, লাগিয়ে দেওয়ার সাথে সাথে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু রাসেল ভাই উনি তো সবার থেকে অনেক দূরে চলে আসছেন, উনি অনেক দূরে দেখছিলেন যে নৌকার বাতিগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু অত দূর কিন্তু মানুষের স্বাভাবিক আওয়াজ পৌঁছায় না, আর নদীতে তো বাতাসের একটা শব্দ থাকে, সেখানে ওই সব মানে ওনার আওয়াজটা সেখানে পৌঁছাচ্ছিল না। এই জন্য অনেকক্ষণ চিন্তা কর মানে মানে চিৎকার করছিলেন সাহায্যের জন্য। তো এরকম চিৎকার করতে করতে উনি নৌকার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। তো নদীর ওই পাশে যেহেতু পাবনা, তো দেখা যাচ্ছে যে সকালবেলা যখন ওইখানকার যারা মাঝিরা তারা যখন নৌকা নিয়ে বের হয়েছে তখন দেখে যে এরকম একটা নৌকা দূরে দেখা যায়, তখন ওনারা মনে করছে এমনিতেই হয়তো বা নৌকা আসছে, কিন্তু ওনারা যখন কাছে যাচ্ছে দেখে একটা লোক পড়ে আছে, তখন ওনারা ওটার কাছে যান, কাছে যাওয়ার পরে দেখে যে উনি ওইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তো যেহেতু রাসেল ভাই ওই জালের সাথে ওনার নৌকাটা বাঁধা ছিল, এই কারণে নৌকাটা ওই স্রোতের টানে বেশি দূর যায় নাই আর কি, ওইটা কিনারে চলে আসছিল। ওনার সৌভাগ্য, ওনার উনি একটু ভাগ্যবান ছিলেন, মাঝ নদীতে বা অন্য নৌকাটা না ডুবে মানে একদম কিনারে চলে গেছিল, যার কারণে কিছু লোক কর্তৃক মানে ওনা উদ্ধার হন আর কি। উনি তো ওনাকে সেবা শুশ্রূষা করে তারা সুস্থ করেন, তারপর তার আত্মীয় স্বজনদের কাছে খবর দেন, আত্মীয় স্বজনরা এসে তাকে নিয়ে যায় বাসায়। তো রাসেল ভাই ঘটনা কিন্তু এখানেই শেষ না। তো আত্মীয় স্বজনদের কাছে উনি নিকট আত্মীয় স্বজনদের কাছে বলেন যে এই এই ঘটনা ঘটেছে। কিন্তু আসলে হয় কি রাসেল ভাই, যে আমরা একটা কথা বললে কিন্তু আশেপাশে কিন্তু সেটা আরো ভিন্ন মাত্রায় অনেক সময় সেটা প্রকাশিত হয়ে যায়। তো উনি যে ভয় পেয়েছেন এটা আসলে উনি কাউকে বলেন নাই, কারণ উনি বেশ শক্ত সামর্থ্য লোক, তো উনি ভয় পেয়েছেন এটা বললে পরে এলাকার তার অন্য মাঝিরা বা অন্য লোকেরা তাকে একটু হাসি তামাশা করবে, এজন্য বলেন নাই। কিন্তু ওই যে মাছ পেয়েছিলেন বড় বড়, এই কথাগুলো তো আত্মীয় স্বজনদের কাছে বলেছিলেন। এই কথাটাই চাউর হয়ে যায় যে মাঝ নদীতে এরকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তখন আসলে জেলেরা কিন্তু এই যখনই এই খবরটা শোনে, জেলেরা চেষ্টা করতেছিল উনি ঠিক যেখানে গিয়েছিলেন ওই রকম কাছাকাছি জায়গায় মাঝ নদীতে যেখানে স্রোত বেশি পদ্মার ওই জায়গাটাতে ধামাপাড়ার কাছে, এটা রাজবে ধামাপাড়া এলাকার কাছে ঘটনা আর কি, ওইখানে যাওয়ার জন্য উনারা চেষ্টা করছিলেন। তো তখনই রাসেল ভাই বাদে হলো বিপত্তি। তখন এই যে ঠিক ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ ধরা পড়েছে, কিন্তু উনার সাথে ঠিক যে ঘটনাগুলো ঘটেছিল একই ঘটনা তাদের সাথেও ঘটতে থাকে। শুধু তাই না, উনি তো জানে বেঁচে গেছিলেন, দেখা গেছে যে হঠাৎ করে ওই নদীর অনেক গভীর অথচ জাল আটকে গেছে, মনে হচ্ছে জাল যেন কোথায় আটকে গেছে। তখন সে জালটা তো ছোটানোর দরকার, তখন যেই ডুব দিয়েছে নিচে সে আর ফেরত আসেনি, মানে অদ্ভুত ব্যাপার, পাওয়াই যায় নাই তাকে আর। তো যখন এইভাবে কয়েকজন মানে জেলের মৃত্যু হয় বা হারিয়ে যায়, তখন আর কি তাদের কাছে সন্দেহ লাগে। তখন ওই মাঝিরা ওই জেলেরা যে তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কি হয়েছে, আমরা তো ওখানে গেছি যেরকম অমুকে হারাই গেছে তাকে খুঁজে পাচ্ছি না, নদীর এত গভীর তো জাল আটকে যাওয়ার কথা না, তারপরে এরকম হাত, এরকম হাত পাওয়া যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, ঘটনা কি। তখন উনি বলে যে আমার সাথে তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমি সবাই হাসি তামাশা করবে যেন আমি তো কাউকে বলি নাই। তখন যারা স্থানীয় কোনো আলেমদের সাথে পরামর্শ করেন যে এটা আসলে এরকম কেন হলো, তখন একজন এই বিষয়ে যিনি ভালো জানেন তখন উনি বললেন যে অনেক সময় দুষ্ট জিনেরা নদীর কিছু কিছু স্থানে তারা আশ্রয় স্থাপন করে, মানে ঘাটিগারে আর কি। তখন ওই জায়গাতে যদি কেউ যায় তখন তারা চায় না যে এই সমস্ত জায়গায় লোকজন আসুক, তখন তারা এটা অপছন্দ করে।
জি,
তো প্রথমে একজনকেও ভয় দেখিয়েছে জানে মানে নাই, কিন্তু তোমরা যখন পরবর্তীতে গেছো তখন ওরা কিন্তু এটা ই করতে পারেনি, বরদাস্ত করতে পারেনি, এই জন্য তারা এই কাজটা করেছে, তোমরা ওখানে কেউ যেও না। এরপর থেকে আসল ভাই বহু বছর ওই জায়গা দিয়ে কেউ মাছ ধরতো না, সবাই ওটাকে স্থানীয় ভাষায় মানে আমাদের লোকাল এসে এটাকে কুম বলে, করসু ম কুম, মানে কুম বলতে যেটা যেখানে এতটা গভীরতা এবং ওখানে মানে সব সময় পানি থাকে প্লাস ওইখানে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে। তো দীর্ঘ অনেক বছর তারপর এখন রাসেল ভাই ওখানে তো এখন চর অঞ্চল হয়ে গেছে, সে 1980 সালের কথা, ওখানে চর টর পড়ে গেছে, এখন ওরকম কিছু নাই ওইখানে। কিন্তু ওই নিরঞ্জনের দাদা 1998 সালে মারা গেছেন, অনেকদিন জীবিত ছিলেন উনি। তো ওনার এই মাছ ধরার ঘটনাটাই রাসেল ভাই মানে আমি পেয়েছি বহুত স্টিমের কাছ থেকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, আশা করছি যে আপনাদের কাছেও এই ঘটনাটি ভালো লেগেছে। অ্যান্ড আমরা যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুটবল এফএম অ্যান্ড টু ফুটবল
শুনছেন ওহাই অ্যান্থেম এক্সক্লুসিভলি অন রেডিও ফুটবল 88 এফএম। I know.
Face it. Radio Mani Furti. Radio Furti. Hoot FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Pepper.
Yes, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুড থিয়েটার ফ্যাম, আমি রাসেল আছির সাথে। এবং এই মুহূর্তে আমার কাছে আরো বেশ কিছু মেসেজ আপনারা মেসেজ আসছে এবং এই এই মেসেজগুলো আপনারাই পাঠিয়েছেন আমাকে, এবং সেটা দেখতে পাচ্ছি যে নতুন আরো অনেক কিছু কমেন্ট করেছেন আপনারা, যেমন ভূতের ফ্যাম নিয়ে কথা বলছেন এমডি দেলাওয়ার, এমডি মাসুম মশফিক, নীল আবরণ হিমেল, ইয়াসমিন না ইয়ামিন ইসলাম, নুসরাত মিতু আমাদের সাথে আছেন, এমডি সাব্বির ইসলাম আছেন, আলভি সাইফ আরাফাত, মিস্টার রাজ মাহমুদ রুবেল, আবু হাসেম, রাদিত্য রাদ, এমডি সাব্বির ইসলাম, ইমন ইসলাম, এমডি ওসমান, হুমায়রা জান্নাত, এমডি সাব্বির তানভীর রুবেল, হৃদয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও কাজী আশিবুল আমাদের সাথে আছেন, তৌফিকা বৃষ্টি, এমডি জাকিউল ইসলাম সুমন, এমডি সাব্বির রোজ বিকেল আছেন আমাদের সাথে, আল শাহনওয়াজ নয়ন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মানাম তৌহিদ আছেন, আলভি সাইফ আরাফাত, সৌরভ রায় আমাদের সাথে আছেন, ডি এক্স রানা সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন, এবং এই মুহূর্তে যারা পুরোপুরি সময় আমাদের সঙ্গে থাকতে চান তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব একটু আমাদের যে টুইটারে আছে সেখানে, এবং দেখতে পাচ্ছি এখানেও আরো অনেকে নতুন অনেককেই দেখতে পাচ্ছি আমি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মনিরুল সাগর, ওকে, দুর্জয় রয় আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এস কে ঘোষ আমাদের সাথে আছেন, আলিফ অ্যান্ড আফনান ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা, লটস অফ লাভ তিনি জানিয়েছেন, এমডি শাকিরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন রিফাত, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি নিশ্চুপ নয়ন সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাব আমরা। জি,
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আমার স্টোরি। আমার নাম মোহাম্মদ কায়সার আহমেদ সানি, আমার হোম ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি, আমি বারিধারা থেকে এসেছি।
জি,
আমি সরাসরি ঘটনাতে চলে যাই। আমরা হিলটিসে, আমার হোম ডিস্ট্রিক্ট খাগড়াছড়িতে, তো ওটা পার্বত্য অঞ্চল, তো একটু প্যারানর্মাল অঞ্চল একটু বেশি দেখা যায়। তো আমি আমার হোস্টেল লাইফ থেকে যেটা ধারণা পাইছি আমি সেটাই বলার চেষ্টা করতেছি। আমি যে কলেজে পড়তাম ওই কলেজের নাম হচ্ছে রামগড় গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তো ওই জায়গায় আগেই কিছু ঘটনা ঘটতো। তো আমি প্রথম যখন জয়েন করি তখন কিছুই জানতাম না। তিন চার মাস হয়ে যায় আমি ওই কলেজে ভর্তি হই, হোস্টেলে উঠি। তো একদিন একটা প্রবলেম হয় যে দেখা যাচ্ছে যে দুটা বিড়াল খুবই ঝগড়া করতেছে। ঝগড়া করার পরে একটা বিড়াল দৌড়ে আমাদের বাস মানে ছাত্রাবাসের দিকে আসতেছিল অনেক গতিতে। তো আমাদের ছাত্রাবাসের জন্য অনেকটা রাস্তা অতিক্রম করা লাগে। তো রাস্তা পেছনে যে বিদ্যুতের খুঁটিগুলো আছে, তো বিড়ালটা যতটা বিদ্যুতের খুঁটি অতিক্রম করতেছে ঠিক ততটা লাইটই বন্ধ হয়ে যাচ্ছে। মানে পরপর যতটা খুঁটি পার হচ্ছে ততটা লাইটই বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এক সময় যখন আমাদের ছাত্রাবাসে বরাবর আসলো দেখলাম যে পুরো ছাত্রাবাসে সবগুলো লাইটই অফ হয়ে যায়। বাট কলেজে কারেন্ট আছে, লাইট জ্বলতেছে, কিন্তু আমার ছাত্রাবাসে লাইট সব অফ। সবাই ভয় পেয়ে যায়, চেঁচামেচি করে, অনেকে সেন্সলেস হয়ে যায়। তারপর প্রথম কারণ হলো যে একদম বিড়ালটা আমার পাশে দিয়ে যায়। তো পাশে দিয়ে আমি প্রচুর ভয় পাই, ভয় পেয়ে চিল্লান দিয়ে আসলে আমার অজ্ঞান হয়ে যাই। তারপর থেকেই রাসেল ভাই প্রবলেমটা তারপরেই দুদিন পরেই শুরু হয়। আসলে রাসেল ভাই এটা ছিল অমাবস্যার রাত। আর যেটা আমি বলে রাখতে চাচ্ছি যে আমাদের কলেজের সিস্টেমটা ছিল ছাত্রাবাস ছিল, ওটা পুরাতন কলেজ ছিল। ওই কলেজটা পরবর্তীতে ছাত্রাবাস করা হয়, মানে হোস্টেল করা ছেলেদের। তো ওই জায়গায় প্রথমত আমি বলে রাখতেছি যে এদের কক্ষ সিস্টেম ছিল, যে প্রথম আটটা কক্ষে এক দুইটা তিনটা ওয়াশরুম, তা আলাদা, মানে রুম থেকে বার হয়ে আলাদা একটু আউটসাইডে থাকে। তো ওয়াশরুম ওই দিকে একটু আউটসাইডে, তো ডাইনিংটাও আলাদা। তো এইরকম অবস্থা। যে একদিন আমি রাতের প্রায় 9টা সাড়ে 9টা বা 10টা প্লাস এরকম হবে, আমরা সবাই খানাদানি খেয়ে ওই জায়গায় গ্রাম অঞ্চল তাড়াতাড়ি খেয়ে ফেলি, তো খানাদানি খেয়ে আমরা পড়তে বসতেছি, মানে যার যার মতো পড়তেছি। পড়ার সময় তো আমার কাছে কেমন একটা অনুভূতি লাগতেছে যে রুমটা হঠাৎ ঠান্ডা অথবা মানে খুব ভয়ানক কিছু লাগতেছিল, মানে লাইট জ্বলতেছে তার সত্ত্বেও আমাদের কেমন জানি লাগতেছিল, একটু নার্ভাসনেস লাগতেছে। তো আমার পার্শ্ববর্তী যে আমার রুমমেট আছে আমি ওর দিকে ঘুরি, ঘুরে দেখতেছি যে অবাক বিষয়টা, আমি ওর দিকে দেখেই আমি অবাক হয়ে গেলাম যে মানে আমি এটা দেখার জন্য একদমই রেডি ছিলাম না আমি যে এমন কিছু দেখবো। রাসেল ভাই সবচেয়ে ভয়ানক ওই জিনিসটা লাগছে যে আমি যখন ওর দিকে ঘুরতেছি ঘুরলাম, মানে আমি ওকে ডাকবো মানে এরকম শক্তি পাচ্ছি না আমি যে ওরে ডাকবো, যে ডেকে বলবো যে দোস্ত এদিক ঘুর, বাট আমি ওর দিকে দেখতেছি যে ওর মানে শরীরটা আছে কিন্তু মাথাটা নাই, ও পড়তেছে বাট কখনো বসতে পারে না, ইমেজিং মানে বসাটা অন্যরকম স্টাইলের ছিল। ধরেন অনেক সময় আমরা যে 3D মুভিগুলোতে দেখি যে মানে প্যারানরমাল যে বসে চলে মানে ওদের যেটা মোড থাকে ঠিক সেম ওই রকম ভাবে, আর ও পরের টেবিলের দিকে তাকাইছিল। তো আমি ওই প্রথম একটা ডাক দিয়েছি শুনে নাই, দুটা ডাক দিয়েছি শুনে নাই, বাট তিনটা ডাক আমি মানে অনেক জোরে চিল্লান দিয়ে আমি সেন্সলেস হয়ে গেছি। আসলে তারপর থেকে তো আমি ঘটনা বলতে পারি না, আসলে সেন্সলেস হয়ে আমার হাসপাতালে নেওয়া হয়েছে, তারপর আমার ফ্রেন্ড থেকে কালেক্ট করছি গল্পটা। তো ওর নাম হচ্ছে আরিফ, ও আমার খুব ভালো ফ্রেন্ড, ও আমাকে সব পুরো ঘটনা বললো যে আমি নাকি সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমার একটু পরেই হুশ আসে, পানি দেওয়ার পরে হুশ আসে, তারপরে দেখে যে আমি অনেক জোরে লাফালাফি করতেছি, চিল্লাচিল্লি করতেছি, মানে আমাকে কেউ ধরে রাখতে পারতেছে না, দু তিনজন ধরে চেষ্টা করতেছে, মানে সিনিয়র ভাই ছিল ওরা আমাকে ধরে রাখার চেষ্টা করতে আমার ধরতেই পারতেছে না, 8-9 জনকে মানে 8-9 জন আমার সাথে পারতেছে না, মানে আমার খুবই শক্তি চলে আসে। আর তখন আমি একটু মানে চিকন চাকন ছিলাম, বাট ওরা অনেক শক্তিশালী ছিল, ওরা আমার সাথে পারতেছে না। তো এই অবস্থা দেখে মানে অনেকে ভয় পেয়ে যায়, তবু বড় ভাইরা বলে যে না এরকম তো রাখা যাবে না, আরে হসপিটাল নিয়ে যাওয়া দরকার, খুবই ইমার্জেন্সি। তো ওই জায়গায় সময় মিললে আমার হসপিটাল নিয়ে যায়। তো আমাদের হসপিটালটা ছিল কলেজ থেকে একটু দূরে, আর সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের কলেজটা ছিল ভুতুড়ে, মানে ধরেন গাছপালা ছিল কলেজের এরিয়াটা বিশাল বড় ছিল আসলে ভাই, মানে এত দেন এত বড় এরিয়ার কলেজ আমার লাইফে আমি কখনো দেখি নাই, বিশাল বড় কলেজ ছিল। তার ভিতরে টিচারদের আলাদা ইয়ে ছিল, প্লট ছিল, টিচার আলাদা থাকতো, স্টুডেন্ট আলাদা থাকতো। তো আমাদের ইয়ের সামনে দিয়ে মানে আমাদের ছাত্রাবাসের সামনে দিয়ে রোডটা ছিল, তো আমাদের ছাত্রাবাসের ঠিক সামনে ছিল একটা পুকুর, পুকুরটা মোটামুটি বড়, চারপাশে গাছপালা ছিল, আর যেই পার্কটা ছিল মানে আমরা যেটা ঘাট বলি আমাদের ভাষায় ওটা ছিল মানে দিনের বেলায় কেমন জানি একটু অন্যরকম লাগতো, মানে ভয় ভয় কাজ করতো ওটার সামনে গেলে। স্যার ওইটার সামনে একটা দোতলা বিল্ডিং আছে মানে অনেক পুরনো, বাট ওইটাতে কেউই থাকে না, ওইটা হচ্ছে রামগড় গভর্নমেন্ট কলেজ, মানে এখন থাকে কিনা জানি না, আমরা যখন ছিলাম তখন কেউই থাকতো না। তো আমরা জানার চেষ্টা করি না যে ওই জায়গায় কেন কেউ থাকে না। আসলে ভাই আমি যে জায়গায় ছিলাম যে আমার হাসপাতাল নিয়ে যাচ্ছিল, তো কলেজের গেট অফ, আর যে আমাদের কলেজের দারোয়ান থাকে উনি নাই, তো কলেজের গেটটা খুলতে পারতেছিল না। তো আমার ফ্রেন্ডটা যেরকম বললো যে আমাকে রুম থেকে যখন বার করতেছিল তখন মানে আমি এতটা ওজন ছিলাম যে মানে নর্মালি একটা মানুষ এত ওজন থাকে না যে আলগায় নিতে পারে না, দু তিনজন আমাকে অনেক কষ্ট করে নিয়েছে কিন্তু গেট বন্ধ নিতে পারতেছে না। তো দেওয়ালের ওপারে মানে দেওয়ালটা মানে যেটা 5 ফিট বা 4 ফিটে যেটা ওয়াল থেকে আসছিল ভাই, ওই ওয়ালটা ওভারটেক করে আমার ওই পাশে নেওয়া হয়। নেওয়ার পরে তো কোনো রাস্তায় ওই গ্রাম এতটা একটা উপজেলায় মানে গ্রাম অঞ্চল হিলটেক, তো ওই যে রাত্রে এত গাড়ি চলে না, তো একজন যে ফোন দিয়ে আনা হয়েছে অটো, তো ওর মানে আমি বলে রাখি যে অটোটা একদম নতুন ছিল আর ফুল চার্জ ছিল অটোতে, মানে একদম ফুল চার্জ।
আমরা মূল ঘটনাটা শুনি, হ্যাঁ,
যে একদম ফুল চার্জ ছিল। তো আমাকে যখন অটোতে তুলছে আসল ভাই তখন মানে অটোটা মানে যে বললো যে অটোটা প্রচুর ওজন হয়ে গেছে, মানে ধরেন একটা অটো যত ধারণ ক্ষমতা আছে তারও বেশি, যে এটা অটো অটো ওয়েট নিতে পারতেছে না, চলতেছে না। আমাকে ধরে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু অটোটা চলছিল খুব আস্তে, তো অটোওয়ালা ভাই বললো যে এত স্লো চলতেছে কেন। তো আমার হসপিটাল নিয়ে যায়, হসপিটাল নিয়ে যাওয়ার পরে সবচেয়ে রহস্যময় ঘটনা হয়, হসপিটালে ঘটছে যে আমাকে যখন হসপিটালে নিয়ে গেল, তখন আমার ফ্রেন্ডরা বললো যে অন্য সময় দেখুন হসপিটাল যেমন হয়, তুই যাওয়ার পর হসপিটাল ঠিক তার ডিফেন্স অনেক ঠান্ডা নিরুপতি এরকম হয়ে যায়, তখন তোর হসপিটালে।
তারপরে কি হয়েছিল হসপিটালে? কি
হসপিটালে হচ্ছে আমার যখন নেওয়া হয় যে ডাক্তার, আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, ফালাফালি করতেছি যে আমার ইঞ্জেকশন দিবে, তো ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার মানে ইঞ্জেকশন দিতে ওরা রাজি না, মানে ওরা পারতেছে না যে আমাকে ধরবে যে এরকম করবে। তো একজন ওই জায়গায় একটা মানে হুজুর মানে ইমাম সাহেবের মানে উনি অসুস্থ, তো ওনার বউ ছিল, ওনার বউ দেখে মানে বিষয়টা বুঝতে পারছে যে এই জায়গায় কোনো প্রবলেম বা প্যারানর্মাল কিছু, তো উনি আসছে আগায়া। আসার পরে আসার ভাই ওই জায়গায় আমাকে মানে যেরকম বললো যে আমার কাছে যখন আসছে ওই মানে মহিলাটা, তখন আমি ওর দিকে এমন একটা ভাবে তাকাইছিলাম যে
এগুলো সবই তো আপনার বন্ধুরা বলেছে। হসপিটালে যাওয়ার পরে ওই মহিলার পরে তারপর আপনার সাথে কি হয়েছিল আসলে?
যে আমার সাথে হয়েছিল বলতে আমি তো তখন বলতে পারতাম, আমি তো কি করছি সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমার ফ্রেন্ডরা বলছে যে আমি কি করছিলাম ওই সময়।
ওখান থেকে কি আপনি বের হয়ে আসছিলেন সুস্থ হয়ে হসপিটাল থেকে? কিভাবে সুস্থ হয়েছিলেন?
সুস্থ হয়েছে বলতে
ট্রিটমেন্ট নিয়ে?
হ্যাঁ, ট্রিটমেন্ট নিয়ে মানে বলতে পারি না, রাত্রে যে ঘটনা ঘটছে যে
আপনি কি হসপিটালে স্টে করেছেন, মানে আপনার কথা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে না বলে আমি জিজ্ঞেস করছি, আপনি কি হসপিটালে ওই দিন রাতে ছিলেন? আমাদের এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা অডিও ক্লিপ রয়েছে, এবং আজকে যেহেতু ফ্রাইডে 13, এই অডিও ক্লিপটার লেন্থ হচ্ছে 13 মিনিট, মানে খুবই আশ্চর্যজনক ভাবে আমরা সেটা শুনবো, এবং আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। চলুন শুনে আসি, স্টে টিউনড রেডিও ফুড ক্রিয়েটর এফএম এন্ড রেডিও ফুডটি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি বাংলাদেশ থেকে বলছি। ডিরেক্টলি আমার ঘটনায় জাম্প করি, এটা অ্যারাউন্ড 2013 এর ঘটনা, উইচ আই থিঙ্ক 2014 মিডল পর্যন্ত জিনিসটা চলেছে। তো 2013 ইট ওয়াজ, আমি ভূতেশন শুনতাম, দেন আমার আম্মু আমার সাথে শুনতো, বিকজ একটা এপিসোড আম্মুকে শোনানোর পরে সে সারা লাইক দ্য শো, তো আম্মু আমাকে নিয়ে আমরা দুজন একসাথে শুনতাম। তো প্রতি রাতে এরকমের শোনার পরে আমি আমার রুমে গিয়ে আর ঘুমাতাম না, আমার আব্বু আমার রুমে ঘুমাতো, আমি আর আম্মু একসাথে ঘুমাতাম। তো অ্যাট ফার্স্ট আমি যেটা দেখছি, ইট ওয়াজ লাইক আমার পড়ার যে রুম মানে আমার যে বেডরুম, সেখানে দিন হোক বা রাত হোক, আই কুড সি সাম শ্যাডোস, শ্যাডোস গুলো হাফ থাকতো, লাইক ফুল শ্যাডোস থাকতো না, কোন একটা মানুষেরও অবয়ব এটাকে বলা যাবে না, ইট ওয়াজ সামথিং কাইন্ড অফ ডিফারেন্ট, লাইক টুপি পরা কেউ, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য নর্মাল টুপি, ইট ওয়াজ কাইন্ড অফ একটু বোরকা টাইপের ড্রেস, বাট ওটার সাথে হচ্ছে টুপিটা অ্যাটাচ লাইক হুডি, বাট আমি কখনো মুখ দেখি নাই। অ্যান্ড দ্য থিং ওয়াজ, ফার্স্টে যখন শ্যাডো দেখতাম, তো আমাদের বাসার পিছনে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো ব্যালকনি থেকে আই ওয়াজ টু থিঙ্ক দ্যাট আচ্ছা ঠিক আছে, মেবি শ্যাডোস গুলো হচ্ছে লেবার, লেবার্সরা কাজ করছে পিছনে, তো মেবি ওগুলো এই শ্যাডো, তো আমি জানি আর বেশি ভাবতাম না। রাতে আমাকে অনেক রাত পর্যন্ত পড়তে হতো, তো আমার যে বাথরুম সামটাইমস কল আমি আওয়াজ পেতাম যে লাইক প্রফাউন্ডলি পানি পড়ছে, তো পড়ছে পড়ছে তো পড়ছে, অ্যান্ড দেন যখন আমি যাই কিছু নাই, একদম সব চুপ সব ঠিক, মাঝে মাঝে আমি দরজা খুলেও রাখতাম, তো আওয়াজটা বেশি ভালোভাবে শোনা যেত, বাট দ্য থিং ইজ আমার গিয়েছে খুলে দেওয়া থাকে, অ্যান্ড ইভেন বেসিনটাও শুকনো থাকতো। দেন যখন ফ্রেশ হতে যেতাম বাথরুমে, ইট ওয়াজ টাওয়াল থাকতো, আবার এক্স্যাক্টলি সামনেই টাওয়ালটা থাকতো, তো টাওয়ালটা জাস্ট ওর স্ট্যান্ড থেকে পড়ে যেত, মোস্ট অফ দ্য টাইম জিনিসটা হতো টাওয়ালটা স্ট্যান্ড থেকে নিজে নিজে পড়ে যেত, তো আমি ভাবতাম যে আমি এই টাওয়ালটা ঠিক মতো রাখিনি, দ্যাটস ওয়াই পড়ে গেছে। তো আমি কয়েক রাত আগে আগে ঠিক করে রাখতাম টাওয়ালটা, যে ঠিক করে রাখি পরে দেখি কি হয়, তো আমি একদম ঠিকঠাক মতো রেখে দিতাম, বস আমি জাস্ট এন্টার করবো, এক্স্যাক্টলি আমার সামনে পড়তো, তো তো অ্যাট এ টাইম ওটা পড়ে যেত, সেটা আমি যতই ঠিক করে রাখি না কেন আপনা আপনি ওটা পড়ে যেত। তারপরে আমার কাছে কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন ছিল না, তো আমি অতটা গুরুত্ব দিইনি। আরেকটা জিনিস যেটা দেখতাম সেটা হচ্ছে, আমি টোটালটা এটা হ্যালুসিনেশনই ফিল, আমি পড়তে বসতাম, আমার টেবিল থেকে ডানে হচ্ছে আমার রুমের মেইন ডোরটা। তো আমি প্রায় নোটিস করতাম যে কিছু একটা বাথরুম থেকে আমার রুমের বাহিরে দৌড়ে যাচ্ছে। আমি ঘর ঘুরোতে জাস্ট ভ্যানিশ, লাইক মিনি সেকেন্ডের মধ্যে ভ্যানিশড, অ্যান্ড কি সেটা আমি বুঝতে পারতাম না। বাট আই কুড সি দ্য লাইক স্ট্রাকচার বোঝা যেত কিছু একটা, সেম লাইক হুডি টাইপের হুডি টাইপের টুপি অ্যান্ড বোরকা টাইপের ড্রেস অ্যান্ড ক্যাচ টোটালি। তো ওটা পা দেখা যেত না, হাত তো কিছুই থাকতো না। অ্যান্ড যদি বাই চান্স লাইক ইট ডাজন্ট টেক আ লং টাইম টু সি দ্য ফেস, তো আমি যদি বাই চান্স দেখেও পেতাম কিছু একটা, ফেস তো বোঝাই যেত না, ইট ওয়াজ টোটালি ডার্ক ইনসাইড দ্য হুডি। আমি কখনো চেহারাই দেখতে পারিনি তার, অ্যান্ড এত ফাস্ট হতো সব কিছু, আই ইউজ টু থিঙ্ক দ্যাট ওকে ইটস হ্যালুসিনেশন। তো আমি অতটা গুরুত্ব দিতাম না, ওকে লেট ইট বি লাইক দ্যাট। বাট ওয়ান্স আমার একটা কাজিন আমার সাথে এসে ঘুমায়, তো যেহেতু কাজিন তো বেশি দরকার পড়বে আমার বেডে, আমি যেভাবে ঘুমোই সেভাবে না ঘুম, আমি সোজা ঘুমাই। তো আমি সোজা না ঘুমিয়ে আমরা এটাকে কি বলে আড়াআড়ি ঘুমিয়েছি। তো দ্যাট ডে আমার কাজিন রাত্রিবেলা হঠাৎ করে উই আর জাস্ট টেকিং আপ প্রিপারেশন টু স্লিপ। তো এক্স্যাক্টলি ওই টাইমে আমার কাজিন আমাকে বলছে যে আমার নাম ধরে ডাকলো, কোনো কথা নাই ব্যাপার নাই, জাস্ট আমার নাম ধরে ডাকলো। আর দেন ও বললো যে কিছু না, দেন আজকে গেইন ও বললো যে কিছু না, বললো যে ঘুমায় যাও। সো আমি ওই রাতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, টক অ্যাবাউট দ্যাট লেটার। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর শি টোল্ড মি দ্যাট আই সো সামথিং লাইক দিস। তো আমাকে স্ট্রাকচার ডিসক্রাইব করলো, অ্যান্ড হরিবলি যেটা আমি হ্যালুসিনেশন মনে করে সব সময় এড়িয়ে গিয়েছি, আই কি সি দ্য সেম থিং, শি স জাস্ট দ্য সেম থিং, গেল উইদাউট এনি ডিলে। আমরা আমাদের পেরেন্টসকে জানাই দ্যাট উই সো দিস। আই ডোন্ট নো কি হয়েছে এরপর, আমার মা আমার মামার সাথে জিনিসটা নিয়ে কনসাল্ট করে, অ্যান্ড দেন আমাকে বলেনি যে হোয়াট ওয়াজ দ্যাট অ্যাকচুয়ালি, আমাকে উনি কিছু বলেনি হোয়াট ওয়াজ দ্যাট। তো আমি জিজ্ঞেস করার পর আমাকে বলেন স্যার তো আপনার ওকে এটা তো বলবি না জানা কথা, বিকজ দে আর ভেরি হিডিয়াস অ্যাবাউট ইট। দেন আমার নানু বাড়ি যেতে হয়, তো ওখানে কিছু হোয়াট ওয়াজ দ্যাট সরিষার তেল দেওয়া ছিল, আর একটা জায়গায় আমাকে নিয়ে যায়, একটা বাসা ছিল ওখানে আমাকে নিয়ে যায়, অ্যান্ড জিজ্ঞেস করে যে কি দেখেছো তুমি বা কি ছিল সেটা। তো আমাকে আম্মু বলে যে বলবা না কি দেখছো, তুমি যদি বলবা যে রাতে ভয় পাবো, আমি সেটাই বলছি। অ্যান্ড ওনারা আমাকে সরিষার তেল দিয়েছিল এক বটল, অ্যান্ড দুইটা তাবিজ, একটা গলায় পড়তে হবে আর একটা হাতে পড়তে হবে। সো আই রিড অ্যাকর্ডিংলি দ্যাট, এটা 2014 কোয়েস্টের স্টোরি, লাইক এগুলো চলছে। তো আফটার দ্যাট আমি আর কিছু দেখিনি, ইয়েস আমি কিছু দেখিনি। তো লেটার আই লার্ন দ্যাট আমাদের ঘরও বন্ধ দেওয়া হয়েছিল, যার কারণে কিছু এন্টার করা সামথিং কাইন্ড অফ দ্যাট, হ্যাঁ এরকমের কোনো পসিবিলিটি ছিল না। তো জাস্ট I was like, okay, cool. But সাবিকটা আমাকে খুলতে না করা হয়েছিল, বিকজ সাবিকটা কথা বলা হয়েছিল যে এটা যখন কাজ শেষ হয়ে যাবে এটা নিজে নিজেই খুলে পড়ে যাবে। সো ইট টোটালি টুক 2 years টু ফল ফ্রম মাই বডি, আই ডোন্ট নো ওয়ার ইট ফেল, ইট জাস্ট ফেল, বাট টোটালি টুক 2 years। এই 2 years-এর সোপা অনেক ঢিলা হয়েছিল, লাইক আই গট হার্ট, বাট তাবিজ আমার শরীর থেকে কখনো আলাদা হয়নি। এক্স্যাক্টলি আই ডোন্ট নো আফটার 2 years সামথিং হ্যাপেন্ড, অ্যান্ড দেন সাডেনলি আমি আমার তাবিজ দুটোর একটা খুঁজে পাচ্ছি না। এই গেল একটা স্টোরি। দেন এটার মেইন যে ইয়েটা ছিল সেটা আমি পরে জানতে পারি, বাট হোয়াট আই স I think 2016, no, I'm sorry, 2017, Anushka Sharma's একটা মুভি বের হয়েছিল that was related to some kind of a strong jinn. So I just saw that actually. Later I learned about that, that our parents জানতো, but they didn't disclose it to me, and I saw the exactly same thing. Like, স্টিল কাম বিলিভ দ্যাট আমার সাথে এত বড় কিছু একটা ছিল অ্যান্ড এত স্ট্রং এত পাওয়ারফুল কিছু একটা ছিল বাট আই নেভার কুড রিয়েলাইজ ওয়ান মোর থিং আই লাইক টু সে দ্যাট যখনই আমি শ্যাডোটা অফেন দেখতাম না আমার সাথে অ্যাক্টিভিটিগুলো অফেন হতো বাট শ্যাডোটা আমি কম দেখতাম লাইক নট অলওয়েজ বাট আই ইউজ টু সি ইট সামটাইমস তো যখনই আমি দেখতাম আইদার আমার রেজাল্ট ড্রপ করতো অথবা আমার লাইফে কোনো পার্সোনাল প্রবলেম হতো অথবা এনিথিং লাইক কোনো না কোনো একটা প্রবলেম আমার লাইফে হবে whenever I used to see that like ami eta pushte partam and whenever I used to see that shadow I used to think oh god kalke tahole amar sathe kichu ekta kharap hobe but everything then changed and sob kichu thik hoye gecho allah rahmate so till now I didn't find anything like that eta chilo amar ekta story another story I like to say that I have a lot of story actually so ektu kore bolchi kichu আমাদের একটা কাজিনা ছিল ছোট মানুষ ছিল সি ওয়াজ ভেরি কিউট বাট ওর বাবা ছিল না হি ডাইড আই ডোন্ট নো হাউ হি ডাইড বাট হি ডাইড সামহাউ সো মেয়েটা খুব ছোট ছিল অ্যান্ড খুব কিউটও ছিল লাইক সি ওয়াজ অ্যারাউন্ড 15 অর 6 আই থিঙ্ক সো বাট সি ওয়াজ ভেরি কিউট তো ওর সাথে কিছু একটা থাকবে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দ্যাট কিছু থাকবে আমাদেরকে কাউকে বলেন So later we found out that yeah, she is somehow possessed and that thing is not harmful, whatever it is with her. Amra ot activities e bujhte parchi and literally o je kichu kaj korto o janto na je egula korte. O mane o mothe mathay thakto je eto. So ami ek din or sathe ektu beshi rude hoye giyechilo like oke kichur jonno boka diye diyechilam. I don't remember exactly what because tokhon ami onek choto so কি হতো এক্স্যাক্টলি আমার আমরা যে বাসায় থাকতাম এটা হচ্ছে একটু আগে যে আমি স্টোরি বললাম সেটা হচ্ছে অন্য একটা বাসা আর আমি এখন যে স্টোরিটা বলছি সেটা হচ্ছে আরেকটা বাসা তো ওই বাসায় এরকম আরো অনেক অ্যাক্টিভিটি নরমালি মি আমার তার প্রত্যেকটা মেম্বার আরো অনেক অ্যাক্টিভিটিস দেখেছে অ্যান্ড ওই বাসায় কিছু স্টোরিজ আছে তো আমি সেটা একদিন বলবো তো ওয়ান ডে আমার প্রায় আড়াইটার দিকে ঘুম ভেঙে যেত Every day near about 2:30 to 3, yeah, তখনই আমার ঘুম ভাঙতো and I had to go to the bathroom. So আমি ও আমার পাশে ঘুমাতো like আমি ঘুমাও নিচে তো এভাবে ঘুমাতো because আমি ভয় পেতাম তো ওকে দেখে উঠতে হতো আমার তো আমি প্রতিদিন ওকে ডাকতাম যে উঠো আমি ওয়াশরুমে যাব তো আমি ওকে ডাকতাম ও উঠতো তো এরকম 10-15 days হয়েছে বাট আমার সেম টাইমে এক্স্যাক্টলি সেম টাইমে আমাকে ওয়াশরুমে যেতে হতো অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই দেন ওয়ান ডে আমি উঠলাম আড়াইটার দিকে তো ওকে ডাকবো ডাকার জন্য আমি ওর দিকে জাস্ট উঠে বসেছি ওকে দেখিনি এখনো দেন আই জাস্ট সো দ্যাট আমার রুম থেকে আমি যেখানে ঘুমাতাম সেখান থেকে আমাদের আমি যেখানে ঘুমাতাম সেখান থেকে আমাদের যে ডাইনিং স্পেস ওখানটা দেখা যেত তো ও একটা চেয়ারের পাশে দাঁড়ানো অ্যান্ড শি ওয়াজ ওয়েল ড্রেসড লাইক বাহিরে যাওয়ার সময় যেসব ড্রেস পরে সেরকম ড্রেস পরা দুটা ঝুটি করা তো ওর আসলে ওর লিভিং স্টাইলটা এমন ছিল যে ওকে দেখলে কেউ বলবে না শি ওয়াজ জাস্ট আ সার্ভেন্ট শি ওয়াজ বলতে পারতো যে শি ওয়াজ মাই ইয়াঙ্গার সিস্টার সামথিং লাইক দ্যাট লাইক শি ওয়াজ দিস মাচ এতটাই গুছানো এতটাই পরিপাটি ছিল তো ও এত রাতে 2:30 ওই সময় বাহিরে যাবে এমন একটা ড্রেস পরে দুই ছুটি করে সেটা গুছিয়ে দাঁড়ায় রয়েছে তো আই ওয়াজ লাইক সামথিং ইজ ফিশি যে ও কেন আসলে ওভাবে আমি এক্স্যাক্টলি আমার দিকেই তাকিয়ে রয়েছে লাইক আই কুড সি হার আইস বিকজ ডিম লাইট জন্ম থাকতো ডাইনিং স্পেস আমি ভয় পেতাম এর জন্য তো আমি যখন ওর দিকে তাকাই তো ও এক্স্যাক্টলি এক চোখে আমার দিকে তাকানো মানে কোনো পলক ফেলছে না কিছু না শি ওয়াজ জাস্ট লুকিং অ্যাট মি তো আমি খুবই ভয় পাই অ্যান্ড সামথিং ওয়াজ ফিশি বুঝতে পারছি না মানে ওয়াই শি ইজ লুকিং অ্যাট মি সেটা লাইক আমি তো জানতাম শি ইজ পজেস তো আমার মাথায় কিছু আসছিল না ওকে মেবি ওকে প্রজেস করা হয়েছে বাট আমি কি দেখছি সেটা আমি তখনও বুঝি নাই দেন আমি জাস্ট চেক করার জন্য যে ওই কি ওটা এই জন্য নিচে তাকায় আমি দেখি যে শি ওয়াজ জাস্ট স্লিপিং লাইক ওকে যদি 10 জন ডেকেও তুলে তারপরে ওকে কেউ উঠাইতে পারবে না এতটা ডিপ স্লিপেও ছিল অ্যান্ড ওর এক্স্যাক্টলি রাতে যেটা পরে ঘুমায় ওটা পরেই ঘুমানো, তাহলে ওটাকে আই ওয়াজ জাস্ট সো স্কেয়ার্ড যে আমি ওই রাতে এসি ছাড়া ছিল, আমি কাঁথা আমি অলরেডি স্পেটিং, তো কাঁথা মুড়ি দিয়ে আমি জাস্ট আমি ওই রাতটা কোনো রকম পার করার ট্রাই করছি। সকালে ওঠার পরে আমি বাসায় সব কিছু বললাম, দ্যার ওয়াজ নাথিং দে কুড ডু অ্যাকচুয়ালি, তারা জাস্ট শুনলো কিছু বলে নাই। এটা ছিল একটা স্টোরি, আপাতত আজকে আমি এই দুটা স্টোরি বলবো, বাকি স্টোরি গুলো আমি পরে শেয়ার করবো। থ্যাংক ইউ এন্ড প্লিজ আমি চাই আমার আইডেন্টিটি প্রুফ থাকুক।
বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুড থিয়েটার এর ফ্যাম, আমি রাসেল আছি সাথে এবং ঘড়িতে সময় 1:45। তো আমরা আজকে ফ্রাইডে 13th এর একটা চমৎকার এপিসোড করলাম এবং আমাদের যে সমস্ত গেস্টরা এসেছেন তাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে, আপনারা যতদূর জানিয়েছেন, এবং আশা করছি যে পুরোটা সময় আপনারা অনেক বেশি এনজয় করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি এখনো ফেসবুকে অনেকেই লিখছেন এবং আমি জানি যে আপনারা সবসময় পাশে ছিলেন এবং পাশে আছেন বলেই ভূত এফএম সামনে দেখি এগিয়ে যাচ্ছে। ডিএক্স রানা, বিপ্লব আমাদের সাথে আছেন, এমডি দেলোয়ার, ফয়সাল আহমেদ, এদিকে দেখতে পাচ্ছি যে টুইটারেও অনেকে আছেন, টুইটারে আছেন এবং লিখছেন আমাদেরকে এবং প্রতিনিয়ত জানাচ্ছেন যে কোন ঘটনা কেমন আছে। এস কে ঘোষ আমাদের সাথে আছেন এবং স্কেই ব্যাকগ্রাউন্ড মাসুম ভাই, মাসুম ভাই আমার সামনেই বসে আছেন এবং আমাকে আমি তাকে জানিয়ে দিলাম এটা। এবং ইসমাইল হোসেন, তুষার আমাদের সঙ্গে আছেন, টুকু শেখ আমাদের সাথে আছেন যশোর থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। যাওয়ার আগে আরো একবার জানিতে চাই আমাদের যে ইমেল অ্যাড্রেস সেটা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এদার ওয়েট ফুর্তি ডট এফ এম, উইচ ইজ বিএইচ ডাবল ওটি এফ এম এদার ওয়েট আর এ ডি আই ও এফ ও আর টি ডট এফ এম, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুটতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।